This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। শুরু হয়ে গেছে রবিবার রাতের আয়োজন যাহা বলিব সত্য বলিব, এবং আমরা বলে থাকি যে রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। মানুষ সাধারণত প্রাত্যহিক জীবনে বিভিন্ন অপরাধ করেন, ভুল করেন, এবং সেই অপরাধ ও ভুল গোপন করে যান। কিন্তু আমরা এখানে যে মানুষগুলোকে পাই সে মানুষগুলো বিবেকবান মানুষ, জীবনের কোনো না কোনো পর্যায়ে ভুল করেছেন। পারিপার্শ্বিক অবস্থার মধ্যে নিজেকে ওই অবস্থাতে মানিয়ে নেবার জন্য ভুলের যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডে কখনো কখনো তারা নিজেরা অপরাধ করেন, কখনো কখনো সামাজিক বা পরিবেশগত যে পরিস্থিতি তাদেরকে এই যে রং বা ভুলের জায়গাটিতে ঠেলে দেয়, সেই জায়গার প্রেক্ষাপটে যে মানুষগুলো ভুল করেন সেই ভুলগুলো এখানে সে তুলে ধরেন। এবং এই মানুষগুলো মূলত বিবেকবান মানুষ আমরা বলতে চাই, এই অর্থে যে তারা বিবেক বোধের দ্বারা আক্রান্ত, বিবেক বোধের যারা জাগ্রত, এবং যে কারণেই তারা তাদের ভুলগুলো আজকে এখানে এসে অকপটে স্বীকার করেন এবং বিলিভ করেন যে তাদের মতো করে ভুল যেন আর কেউ না করে। অর্থাৎ সমাজের শত শত লাখ লাখ কোটি কোটি মানুষ এই যে সমস্যাগুলো, এই যে অপরাধগুলো, এগুলো গোপন করলেও আমাদের যাহা বলিব সত্য বলিবতে যেসব বন্ধুরা আসেন তারা শত গঞ্জনা, বঞ্চনা, লাঞ্ছনা সবকিছু মাথায় নিয়ে নিজের ভুল এবং অপরাধগুলো অকপটে স্বীকার করেন এবং বিলিভ করেন তার মতো করে ভুল যেন আর কেউ কখনো না করে তার জীবনের ঘটনাটি শোনার পর। প্রিয় শ্রোতা, আজকে কে রয়েছেন আমার সঙ্গে? প্রথমেই চলুন আমরা আর জি সুমনের কাছ থেকে জেনে নেই কে আছেন আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। যাহা বলিব সত্য বলিব।
প্রত্যন্ত এক গ্রামের জেদি এক ছেলে হাদিল, বাবা মা আর দুই ভাই, মোট চারজনের ছোট পরিবার। মায়ের আদর যেমন পেয়েছেন তেমনি শাসনের মধ্যেও থাকতে হয়েছে। তবে মাঝে মাঝে মায়ের কথার অবাধ্য হলেও বাবার কথা কখনোই ফেলতেন না। হাদি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সেনাবাহিনীতে যোগ দেওয়ার। নেতৃত্বদানের গুণাবলী ছিল বলে বন্ধুদের কাছেও বিশেষভাবে গুরুত্ব পেতেন। তবে কারণে অকারণে কারো সঙ্গে ঝগড়া বা মারামারিতে জড়িয়ে পড়ত না হাদি। তাই এলাকায় ভদ্র ছেলে বলেও সুনাম ছিল তার। লেখাপড়ায় ভালো ছিল বলে শিক্ষকরাও আদর করতেন। খেলাধুলার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না হাদির। তবে অবসর সময় পেলেই কবিতা আর গল্প লিখতে ভালোবাসেন। লিখতে যতটাই ভালোবাসেন ততই কম কথা বলেন। কিছুটা খুঁতখুঁতে স্বভাব রয়েছে তার মধ্যে। সবকিছুতেই বেশ সন্দেহপ্রবণ আর অতিরিক্ত সাবধান থাকার চেষ্টা তার মধ্যে দেখা যায়। কিন্তু কেন এই সাবধানতা? এর পেছনে রয়েছে বিরাট এক ইতিহাস। সেই ইতিহাস জানাতেই আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আর জি কিবরিয়ার মুখোমুখি হয়েছেন হাদি। চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব। সুমনের কাছ থেকে আমরা জেনে নিলাম আজকে হাদি রয়েছে আমাদের সঙ্গে এবং হাদির জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো আজকে উদ্ঘাটিত হবে। এবং প্রথমেই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা হাদির মতো নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো ভুলগুলো লাখো মানুষের কাছে স্বীকার করতে চান, চাইলে নিজের নাম প্রকাশ করে অথবা ছদ্মনামে, শুধুমাত্র, আমি আবারও বলছি, শুধুমাত্র তারা আমাদেরকে টেক্সট করবেন এই বিশেষ নিয়মে। প্রথমে লিখবেন এ বি সি স্পেস জে বি এস বি স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনাকে একটু মনে করিয়ে দিই, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের নিয়মিত বিশেষজ্ঞ। আমি ফোনে প্রথমে তাকে একটু কানেক্ট করতে চাই এবং আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে তিনি পুরো অনুষ্ঠানটি শুনবেন এবং শোনার পরে তার মূল্যবান মতামত জানাবেন। তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন?
আচ্ছা,
আমরা আশা করছি যে আজকে যে হাদি তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করবে সেটা আপনি শুনবেন এবং আপনার মূল্যবান মতামত হাদি এবং একই সাথে সামাজিক কনটেক্সট থেকে আপনার যা বলার আছে সেটা আপনি অনুষ্ঠান শেষে বলবেন। অনেক অনেক ধন্যবাদ। হাদি, আপনার কাছে আসি। প্রথমেই যে জিনিসটা আপনার কাছে জানতে চাইব, যে এরকম একটা অনুষ্ঠানে আসা, যাহা বলিব সত্য বলিবর মতো অনুষ্ঠানে আসা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার, আপনি নিশ্চয়ই জানেন। প্রথমত মানুষ তার অপরাধ এবং ভুলের জায়গাটায় নিজেকে ভাবে লাখো মানুষের সামনে আনতে চায় না। আর দ্বিতীয়ত, এই যে ভুল কিংবা অপরাধ আপনি যেটা বলছেন সেটা যদি আপনি স্বীকার করেন, অনেক সময় আমাদের যে মানসিকতা সেই জায়গাটা থেকে এবং তারা বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করতে থাকে। তো এটা জানার পরেও আপনি এই অনুষ্ঠানে কেন আসলেন?
হ্যাঁ, কেন জানি ভাইয়া, আমি যখন রাত্রিবেলা শুই ঘুমোতে পারি না, অর্থাৎ প্রতিদিন যখন বিছানা করি রাত 11:30 এভাবে আমার প্রায় রাত 3:30 এপাশ ওপাশ করে কেটে যায়, চোখে ঘুম আসে না। চোখ যখন বুঝে তখন আমার অতীতের অনেক কথা ভেসে আসে আমার চোখের সামনে, কাউকে বোঝাতে পারি না, কাউকে বলতে পারি না, আবার একা একা থাকি, তো যার জন্য আরো মানে অনেক বেশি খারাপ লাগে। আর আমি সবসময় আপনাদের এই চ্যানেলটা 89.2 শুনে থাকি মাঝে মধ্যে, তবে এই যে যাহা বলিব সত্য বলিব এই যে এটা আমি রেগুলার শুনে থাকি, অর্থাৎ প্রতি রবিবার যখন 11:20 বাজে তখন আমি আর এসে থাকতে পারি না, যেখানে থাকি আমি এটা শুনে থাকি। আর আমার যে কারণে ইচ্ছা জাগলো যে আমি আসলে ভুল করেছি, আবার বুঝতেও পেরেছি নিজেই যে আসলে আমার একটু ভুল ছিল মানুষের সঙ্গে এসব কথাবার্তা বা আচার আচরণ করা বা তাদের ভালোবাসা বা সরলতার সুযোগ নিয়ে এই ধরনের ক্ষতি করা মোটেও উচিত হয়নি আমার জন্য।
আর তার মানে আপনি উপলব্ধির জায়গাটা থেকে এখন যে কষ্টটা পাচ্ছেন তা সম্পূর্ণই মানসিক কষ্ট।
জি, মানসিক কষ্ট।
এবং আপনার স্বাভাবিক যে জীবন কর্ম, ঘুমোতে যাওয়া, খাওয়া দাওয়া করা, স্বাভাবিক মানুষের মতো চিন্তা করা, এই চিন্তার জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে আপনার এই অপরাধবোধ। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু অনুষ্ঠানের শুরুতে এই কথাটাই বলি যে হয়তো কোথাও কেউ জানে না, হয়তো আপনার বিচার হয়নি, হয়তো সমাজ আপনাকে শাস্তি দেয়নি, পরিবার আপনাকে শাস্তি দেয়নি, কিন্তু নিজের বিবেক বোধের জায়গা থেকে আপনি প্রতি মুহূর্তে যে দংশনের শিকার হচ্ছেন সেটা কিন্তু অনেক বড় শাস্তি। আমরা সেরকম একজন বন্ধুকে আজকে এখানে পেয়েছি যে তার নিজের বিবেক বোধের জায়গাটা থেকে আজকে যাহা বলিব সত্য বলিবতে এসছে এবং আমরা দেখতে চাই কেন সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। আমাদের এখানে যাহা বলিব সত্য বলিবতে আমরা যে নিয়মটা ফলো করি সেটা হলো যে প্রত্যেকটা ভুলের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, অপরাধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। একটা হচ্ছে ভুল বা অপরাধের কারণ কি, তারপরে ভুল এবং অপরাধটা কি, এবং তারপরে ভুল এবং অপরাধের পরিণতিটা কি। আপনি প্রথম কোন স্টেজ থেকে শুরু করতে চান, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান অথবা ফলাফল?
আমি ভুলটা আগে বলবো, মানে কারণটা আগে বলবো, তারপরে
কারণটা আগে বলবেন। তার মানে আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। ওকে জি, আপনি শুরু করুন, কোথা থেকে শুরু করতে চান?
আমার জন্ম প্রত্যন্ত অঞ্চলে গাইবান্ধা জেলা থানার আমাদের গ্রামটির অবস্থান। খুব সুন্দরভাবে সাধারণ গোছানো ভাবে আমার শৈশবটা চলছিল। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা আমাকে কেজি স্কুলে ভর্তি করে দিল।
পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় আপনাকে কেজি স্কুলে ভর্তি করে?
হ্যাঁ, প্রাইমারি স্কুলে আমার নাম ঠিকই থাকলো, আমি কেজিতে পড়ি, শুধু পরীক্ষা এসে প্রাইমারিতে দেয়, যেমন প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক, এই পরীক্ষাগুলো।
ক্লাস ফাইভে পড়া অবস্থায় আপনাকে কেজিতে ভর্তি করে দিল?
কেজিতে ভর্তি করে দিল, কারণ আমাদের ওই প্রাইমারিটা যেটাতে ছিল সেই প্রাইমারিটা নিয়ে মানে আমাদের, অর্থাৎ আমার মা ওই প্রাইমারিতে চাকরি নেওয়ার জন্য 3.5 লক্ষ টাকা দিয়েছিল। আবার ওই স্কুলের প্রধান শিক্ষক আমার ফুফা, উনি টাকাটা মানে মেরে দিয়েছে। যখন টাকাটা সাপ দিয়েছে আমরা, বলে যে যদি টাকাটা এইভাবে ব্যয় করো তাহলে তোমার ফুফুর সংসার নষ্ট হবে।
আচ্ছা আচ্ছা,
এভাবে মানে তখন ওই স্কুলে থাকা আমার সম্ভব নয়। বাবা আমাকে তখন কিন্ডারগার্টেন কেজিতে দিল, ওখানে লেখাপড়া করি।
আপনি ক্লাস 5 থেকে কেজিতে যাওয়া মানে বুঝেন, আপনি 5টা বছর নিচে চলে গেলেন।
না না না
তাহলে
আমাদের ওই কেজি স্কুলগুলা এরকম, আপনি যদি মন চায় ক্লাস টু এ ভর্তি হতে পারেন, আবার প্লে নার্সারি কেজি ওয়ান কেজি
কেজি স্কুল ওটা।
হ্যাঁ,
কোন ক্লাসে ভর্তি হয়েছিলেন?
আমি ক্লাস ফাইভে ভর্তি,
ক্লাস ফাইভে ভর্তি হয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, এটাই আমি কনফিউজ ছিলাম,
একটু ব্লিয়ান্ট ছিলাম সেই সময়। মানে স্টুডেন্টের মধ্যে শিক্ষকেরা যাদের হিসাবে রাখতো যাদেরকে, তাদের মধ্যে আমি একজন পড়তাম সেই সময়। তারপর ওখানে কেজিতে ভর্তি হওয়ার পর দুই চারজনের সঙ্গে নতুন পরিবেশে বন্ধুত্ব করে উঠলো ভাইয়া। যেমন তাদের মধ্যে একটা বান্ধবী
একই ক্লাসে পড়তো,
জি আমরা একই ক্লাসে পড়তাম, আবার আমাদের বাসা ছিল, আমি যেখানে থাকতাম সেই বাসার সামনে ওদের বাসা ছিল,
জি।
আবার ও আমার সঙ্গে এমনিতেই সেরকম কখনো খারাপ আচরণ আমি কখনো করিনি বা বন্ধুত্বের সুযোগ নিয়ে, আর ছোট তো আমরা, আমার ওই ধরনের কোন মন মানসিকতা সে সময় জাগেনি,
জি।
আবার যখন আমি ক্লাস ফাইভে বার্ষিক পরীক্ষা কেজিতে যখন আগে হয়, সেই বার্ষিক পরীক্ষার সময় মানে ওর নামে আর আমার নামে কে জানে ছোট্ট একটা সিরকুট মানে অকথ্য ভাষায় লিখছে, লিখে টেবিলে নিচে রাখছে, অর্ধেকটা বার করে রাখছে, অর্ধেকটা ভিতরে
টেবিলের নিচে,
অর্থাৎ যেখানে পরীক্ষার হল আছে না, হলের আমি ফার্স্ট ব্রেঞ্চে সেকেন্ড ব্রেঞ্চে অর্থাৎ মাঝখানে যেখানে অন্য ছেলে মেয়েরা,
অন্য ছেলেমেয়েরা বসে, সেই টেবিলে আপনাদের নামে একটা বাজে চিরকুট ওখানে রেখেছে। আমি একটু জানতে চাই যে স্বপ্না সে তো আপনার ক্লাসেই পড়তো এবং তখন আপনি ক্লাস ফাইভে পড়ছেন,
ক্লাস ফাইভে পড়ছেন,
এবং আপনাদের কোনো আত্মীয় হয়
স্বপ্না? না, এমনিতে পাড়া প্রতিবেশী,
পাড়া প্রতিবেশী। ওকে, হ্যাঁ। তো তারপরে চিরকুটটা দেখে কি করলেন?
চিরকুটটা দেখে অর্থাৎ আমাদের একজন জিএম স্যার ছিল, উনি ওখানকার গণিতের শিক্ষক ছিলেন, তখন কাগজটা পায়া জিএম স্যারকে দিল, জিএম স্যার আমাকে ডাকলো, আমাকে অফিসে নিয়ে গেল, নিয়ে যা বলতেছে এটা কি বললেন, স্যার আমার লেখা তো এরকম নয় আর আমি লিখিনি, আমি নিরপরাধ। কিন্তু জিএম স্যার আমার সঙ্গে ওর চলাফেরা দেখছে, ওই অবস্থা যে আমরা ভাই বোনের মতো মিশতাম, অন্য কোনো সম্পর্ক ছিল না আমাদের, বা ওই বয়সে সম্পর্ক বা রিলেশন অনেক কমেরে আসে,
জি।
এই অবস্থা যখন জিএম স্যার মানেনি, আমার পিঠে দুটো ব্যাট ভাঙছে উনি মারতে মারতে, বুঝছেন? পরে যখন আমি বাড়িতে এসে দেখাই যে এই অবস্থা, আমাকে এভাবে মারছে, দেখেন আমি অপরাধ করিনি, তারপরেও বাবা তারপর আমাকে নিয়ে আসলো উনি ওখান থেকে, নিয়ে আসার পর আমাকে ভর্তি করে দিল আপনার কুসে বিদ্যালয় আছে, আবার প্রাইমারি স্কুল আছে,
কোথায় এটা, গাইবান্ধাতেই?
হ্যাঁ,
ওকে।
ওখান থেকে পঞ্চম শ্রেণী পাশ করে তারপর সপ্তম শ্রেণীর প্রথমে আমি জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি বা মার্চ এরকম মাসে গ্রাম বা যে কোনো শহর থেকে পিকনিকে যাওয়ার আয়োজন হয় আর কি।
ওকে,
এই আমাদের সেই গ্রামে একটা বাস করছে, বড় বাস পিকনিকে যাবে, এখন গ্রামের প্রায় সবাই যাচ্ছে, আমাদের সংসারে ওই সমস্ত মানে অনেক অসুবিধা, তারপরেও যে কোনো ব্যাপারে কেন জানি আমি নার্ভাস, যাবো না পিকনিকে, যাবো না আমি। এখন গ্রামের দু চারজন মানে যারা ওই পিকনিকটা আয়োজন করতেছে ওনারা আসছে, সেখানকার আমাদের গ্রামের দুই চারজন বড় ভাই আমার কাছে আসছে, এসে বলতেছে যে হাদি পিকনিক যাবো না? আমি বললাম না ভাইয়া আমার সমস্যা আছে বা আমি এবার যাইতে পারবো না। তা সেই সময় আমার বাবার সাত ভাই, তো সাত ভাইয়ের অর্থাৎ আমার বাবার ছোট যে উনি আসছে, আসার পর বলতেছে কি বাবা কি হচ্ছে, তো বলতেছে আঙ্কেল পিকনিকে যাবো আপনি যাবেন না? তা এখন উনি বড় ভাইদের বলতেছে হ্যাঁ আমি যাব, আর নামও তো দিয়ে দিছি। তা বলতেছে যে হাতির কাছে আসছিলাম, এখন আঙ্কেল আমাকে ওদের কথাটা শুনিয়ে বলতেছে, ওদের দিক লক্ষ্য করিয়া বলতেছে এর দ্বারা কখনো ভালো করা সম্ভব নয়, আমাকে বলতেছে যে এর দ্বারা কখনো ভালো করা সম্ভব নয়, এ কারো কখনো ভালো করবে না, নিজেও করবে না, এ শুধু পারবে মানুষের বেড়া খর করবার, না দান
বেড়া বুঝি নাই,
মানে গ্রাম বাংলায় একটা প্রচলিত শব্দ আছে, মানুষের ঘরের বেড়া যে পাটখড়ি দিয়ে বা যে কোনো ছাউনি দিয়ে ঘরের বেড়া দেয় না, ওই বেড়াটা ফাঁক করার অভ্যাস আছে।
আচ্ছা,
যে আমি মানে ওই লুসে টাইপের আর কি, ফাঁক করে বা কারো কোনো কিছু দেখা বা সেরকম কোনো কিছু, যে আঙ্কেল হিসেবে উনি যখন এই কথাটা বললো আমার চোখ দিয়ে পানি আসছে ভাই,
কেন বললো আপনার আঙ্কেল?
আমি জানি না ওনার যে কোন মতলব বা উনি কি দেখছে আমার, বা আমার কোনো বেয়াদবি দেখছে বা সেরকম কোনো কিছু করছে, আমি সেরকম ছিলাম না তখন।
আচ্ছা, আমি একটু থামাই আপনাকে। হ্যাঁ, প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে কোন একটা জায়গায় আপনার পিকনিকে যাওয়ার কথা ছিল, রাইট?
জি।
পিকনিকটা কোথা থেকে আয়োজন করা হয়েছে?
পিকনিকটা আমাদের গ্রামে প্রতি বছর আয়োজন করে,
আপনাদের গ্রামের মানুষরা ওখানে যায়, তাই তো? তো সেখানে আপনি পিকনিকে যাচ্ছেন না, কেন যাচ্ছেন না?
আমার সমস্যা ছিল ভাইয়া, পারিবারিক সমস্যা,
পারিবারিক সমস্যার কারণে আপনি যাচ্ছেন না। তো আপনার চাচা এখানে এসে সে বললো নাম দিয়ে দিয়েছে, তাই তো?
হ্যাঁ, উনি বললো যে ওনার নাম দিয়ে দিয়েছে,
তার মানে উনি যাচ্ছেন।
হ্যাঁ, উনি যাচ্ছেন।
তো উনি যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার সাথে ক্ল্যাশ হওয়ার জায়গাটা কোথায়? উনি আপনাকে দেখে কেন হঠাৎ করে এই কথাটা বললেন?
আমি এইটাই বুঝিনি যে উনি আমাকে দেখে হঠাৎ কেন কথাটা বললেন, আর ওনার সঙ্গে একটু রেসিস ছিল আমার, বুঝছেন?
কি বিষয়?
আমি ওনাকে সহ্য করতাম না, বা ওনার সঙ্গে দেখলে উনি যদি আমাকে ডাকতো কখনো আমি কাছে যাইতাম না। মানে সাসা আর ভাইস্তে যে একটা সম্পর্ক আছে, আমি ওনার কাছে তেমনটা ফিরতাম না।
আপনার সাথে ওনার বয়সের পার্থক্য কতটুকু ছিল?
আমার সঙ্গে ওনার বয়স অনেক
অনেক পার্থক্য। আমি এটা জানতে চাচ্ছি, যেহেতু আপনার বাবারা সাত ভাই ছিলেন, অনেক সময় দেখা যায় যে ছোট ভাই যিনি আছেন বা তার সাথে অনেক সময় বড় ভাইয়ের ছেলের বয়স মিলে যায়,
এরকম না? তবে আমার ঘেন্নাটা জন্মেছে ওনার প্রতি, মানে তখন থেকে উনি মাঝে মধ্যে নেশা খেতেন, বুঝছেন? আর একদিন নেশা খেয়ে এসে আমার যে শাসিয়াম্মাটা আছে সেই শাসিয়াম্মাটা মানে প্রচন্ড মার দিয়েছে, ঝাঁটা এবং ওই যে আপনার কাঁদে আসছে না কাস্তে যে রেখে বলে, সেটা বান্দরম করে এইখানে ঢুকে দিয়েছিল, অর্থাৎ ওনার যে হাতের যে উরুটা আছে এটার ভিতরে ঢুকে দিয়েছিল, প্রায় অনেকখানি জায়গা আর অনেক রক্ত। তখন থেকে ওনার প্রতি কি জানি একটা ঘৃণা জন্মেছিল আমার।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স প্রায়
কোন ক্লাসে পড়েন আপনি তখন?
তখন আমি মনে হয় দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
তৃতীয় শ্রেণীর?
দ্বিতীয় শ্রেণীর।
দ্বিতীয়? ও, তাহলে আপনার বয়স তখন সাত থেকে সাড়ে সাত। এবং ওই সময়টাতে আপনি ধরনের একটা পরিস্থিতি দেখেন এবং দেখার পরে আপনার ভেতরে একটা ঘৃণা জন্মে যায়, এবং আপনি আপনার ছোট চাচুকে একদম পছন্দ করতেন না।
একদম পছন্দ করতেন।
উনি যে আপনাকে এই ধরনের কথাটা বললেন যেটা আপনার একটু হলেও খারাপ লেগেছে, ওটা কি সবার মধ্যে বলেছিল নাকি আলাদা করে একা একা?
একা একা না, তো ওই যে ভাইয়া তিন চারজন ওনাদের সামনেই বলেছিল। ওরা আছে, ওরা বলতেছে যে হাদি যাবে না, মানে ওনাকে কমপ্লেন দিচ্ছে আর কি, হাদি কেন জানি যেতে চাইতেছে না। আর প্রতি উত্তরে উনি ওই কথা বললো।
আচ্ছা, তারপর?
তারপর মানে আমার প্রচন্ড একটা জিদ জাগলো ভিতরে, যে আমি মানুষের বেড়া খুঁড় খুঁড়ে আজ পর্যন্ত আমি প্রেম ভালোবাসা করলাম না, সব শ্রেণীতে পড়ে যাই হোক, তখন ভাবি যে কি করি কি করি কিভাবে এনারা করি। তারপর আমি প্রচন্ড একটা আমার মানে রাগ জাগে ভিতরে, তারপর আমি ভাবি যে এখন কি করব, কিভাবে এর প্রতিশোধ নেব, কিভাবে সাজা দেবো, কিভাবে মানে উনি নিজে বুঝতে পারবে যে হাদিকে সেই দিন ওই কথাটা বলে কত ভুল হয়েছে।
ওটা আপনার ওই বয়সী মাথার মধ্যে ঢুকে গেল?
হ্যাঁ,
যেভাবেই হোক আমি আঙ্কেলকে একটা শাস্তি করব,
আঙ্কেলকে একটা শাস্তি করব, আমি মানে প্রতিশোধ নেবো, তার জব্দ করবই। এখন আঙ্কেল ওনার মতো উনি চলে গেল, আমার মতো আমি গেলাম, যা খাইনি কোনো কিছু সেই দিন। পুকুর পার আছে আমাদের একটা মেহনির গাছের বাগান আছে, ওখানে যা বসে বসে ভাবি কি করব কি করব কিভাবে কি করব। তো ওনার একটা মেয়ে ছিল, অর্থাৎ ওনার আর কোন সন্তান নেই, এখনো নেই, বাবা মার একটাই সন্তান, নাম ছিল টুম্পা। এখন আমার টার্গেট ও কিভাবে ওকে পটান যায়, কিভাবে ওর সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলি, কিভাবে রিলেশন করি ওর সঙ্গে, এই ভাব। কিন্তু ও আমাকে পাত্তা দিত না, ছোট মানুষ তো, আমি যখন ওকে ডাকতাম ওই আমার কাছে বলতো ভাই কি কি বলবি, বল কি বলবি।
আপনার সাথে বয়সের ডিফারেন্স কত ছিল?
ও তখন পঞ্চম শ্রেণীতে পড়তো।
আর আপনি ক্লাস সেভেনে পড়তেন?
আমি ক্লাস সেভেনে পড়তাম।
ওকে।
তারপর এভাবে যখন ওকে ডাকতেন বা কিছু একটা বলতে চাইতেন, ওই বুঝতো মাঝে মধ্যে, মানে সেই রকম ভাব দেখাতেন, তো মানে চোখ দিয়ে অনেক কথায় ইশারাতে বুঝাতেন, তো ও কিছু বলতো না তেমনটা। তো এইভাবে চলে। আবার এই ক্লাস সেভেনে শেষের দিক আমনুর আঙ্কেল নামে এক আঙ্কেল আমাদের, ওনার কাছে প্রাইভেট ঠিক করলাম, অর্থাৎ উনি স্টুডেন্টও ছিল তখন, উনি মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ারে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।
ওকে।
আমনুর আঙ্কেলের কাছে আমরা প্রাইভেট পড়তাম, আমি আমার ছোট ভাই আর ও, তিনজন একসঙ্গে প্রাইভেট পড়তাম। এখন সেই সময় মানে কিভাবে কিভাবে করবো, আমার লেখাপড়ার ধান্দার মাথায় নেই, ওই যে কটা দিন গিয়েছিল আমার ওই সব চিন্তা ভাবনা কখনো কোনো ক্রমে আসে না, যে কিভাবে পড়বো, আজকে আঙ্কেল পড়াতে দিচ্ছে পড়বো, আমি এই ধরনের চিন্তা ভাবনা নেই। আমার চিন্তা ভাবনা
যখন এই ধরনের কথা আপনার আঙ্কেল বললো, আপনি চাইলে তো বাড়িতে গিয়ে বলতে পারতেন, আপনার আব্বুকে গিয়ে বলতে পারতেন, আম্মুকে গিয়ে বলতে পারতেন।
হ্যাঁ, পারতেন, কিন্তু না, আমি তাদেরকে কেন বলবো, কারণ উনি তো আমাকে লজ্জা দিচ্ছে সবার সামনে, আর সবার সামনে আমি চাইছিলাম যে ওনার মাথাটা হিট করে দেবো। তারপর আমি যখন ওর সঙ্গে ওই সব আচার আচরণ দেখাছিলাম বা বলতেছিলাম, ও আমার বুঝতো কিছু কিছু কথা বুঝতো, কিন্তু তারপরও কখনো কোনো কিছু বলেনি। তারপর আমার মা একটু অনুমান করছে যে এভাবে সম্ভব নয়, একে দ্বারা বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ উনি তো শিক্ষিত, যার কারণে বুঝছিল যে নতুন যৌবনে পদার্পণ করছে বা ছেলে মানুষের
একটু বয়স হচ্ছে।
উনি আমাকে নানুর বাড়িতে পাঠিয়ে দেবে, চিন্তা ভাবনা এইটাও না।
আপনার মা?
হ্যাঁ।
আপনার টার্গেট যেটা ছিল, আপনার কথা শুনে বুঝতে পারছি যে আপনার ওই চাচাতো ছোট বোনের সাথে একটা সম্পর্ক তৈরি করা, এবং সেটার পেছনে আসলে সম্পর্ক ঠিক না, এটা একটা অন্য ধরনের ইন্টেনশন আপনার কাজ করছে। প্রিয় শ্রোতা, আমরা মোটামুটি অপরাধের ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গিয়েছি যে কেন একজন মানুষ ভুল করতে পারেন। সেখানে আজকে আমরা হাদির জীবনের যে ভুলটা দেখতে পাচ্ছি বা অপরাধের দিকে যাচ্ছি, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম যে ছোটবেলায় ওকে ওর চাচা একটা অপমান করেছিলেন, এবং সেই অপমানটা ওর জায়গাটা থেকে অনেক বড় অপমান ছিল, কিন্তু চাচার জন্য জন্য হয়তো বা এটা একটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এটা যে ছোট মনে অনেক বড় প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু আমরা মোটামুটি আবিষ্কার করলাম। কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত যে কোন অপরাধ কিংবা ভুলের দিকে যাচ্ছে আমাদের আজকের অতিথি হাদি। আপনার মা আপনাকে কোথায় পাঠিয়ে দিলেন?
নানার বাড়িতে পাঠিয়ে দিতে চাচ্ছিলেন,
চাচ্ছিলেন।
হ্যাঁ, কিন্তু আমি কিছুতে যাব না। ওনাকে বলছি, অনেকবার গলা ধরে জড়িয়ে কাঁদেও বলছে যে মা আমি যাব না, আমি আপনাদের মাঝে থাকবো, ছোট থেকে বড় হয়েছি, কখনো কোনো বেয়াদবি করেছি করি নাই, অথচ আমার কোনো ভুলও নাই। মানে তারপরে উনি আমাকে রাখবে না, তারপরে বুঝছে হয়তো কিছু একটা যে আসলে সে অপরাধের দিকে যাচ্ছে। তারপর বলতেছে না তোমার নানার বাড়ি থাকলে অসুবিধা কি। তারপর আমাদের সেই সময় মানে পরিবারটার প্রতি অনেকগুলো মানে ঝড় নেমে এসেছিল আর কি, আমাদের ওই মার স্কুলে টাকা দেওয়ার ব্যাপার থেকে শুরু করে, আবার 2004 সালে বন্যা হয়েছিল, আমাদের পুকুরে অনেকগুলো মাছ ছিল, মাছগুলো মনে করেন যে
বানে ভেসে গেছে।
হ্যাঁ, 2004 সালে বানে ভেসে গেছে। আবার গোয়াল ঘর ছিল একটা, সেখানে আমাদের গোলটা গরম রাখার জন্য পোড়ো জ্বালাই। আবার ভূতি একটা আছে, মানে ভূতি বলতে কি বোঝায় যে পল পাকে পাকে,
আমি খুব ভালো করে বুঝি, আমি চিনি, আমি আপনার এলাকারই লোক, ওই যেটা করে আর কি, পল খুব শক্ত করে পাকায়, পাকার মাথায় হচ্ছে হলো আপনার আগুন দেয়, আগুন দেওয়ার পরে ওই ধোয়াটা ধোয়াটা আর কি চারদিকে দেয় মশা তাড়ানোর জন্য অনেক সময় কাজটা করে। তারপর
কিন্তু ভাবে নাই যে গরু পা দিয়ে লাঠি মেরে ওটা বেড়ায় লাগিয়ে দেবে। বুঝছেন, আবার এমন ভাবে আগুন লেগে গেছে গোলে, মনে করেন আপনার আমাদের গরু ছিল, মানে গাভী ছিল দুটা, একটা শ্বাস ছিল, আবার গাভীর একটা বাছুর ছিল, তার মধ্যে একটা বাছুরটা আর একটা গাভী মারা গেছে, সাতটা মানে অর্ধেকটা পড়া গেছে। যখন এভাবে পড়ে গেল, সংসারের অবস্থা তেমন ভালো ছিল না, আবার লেখাপড়ার প্রতিও মানে বাবা কেমন জানি একটা সবসময় টেনশন করতো যে কি হলো কি অবস্থা,
পারিবারিক ভাবে একটা খুব বড় ঝড়ের
ভালো সংসার একটা নষ্ট হয়ে গেল। আমি দেখছি নিজে যে পাঁচটা বছরের মধ্যে আমাদের কি ছিলাম আর মাত্র একটা বছরের ব্যবধানে কি হয়ে গেল। বাবা টেনশন, মানে বাবা শেষমেশ পাগল হয়েছিল।
অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে প্রিয় শ্রোতা, দেখুন একটা গ্রামের গৃহস্থ ফ্যামিলি, ওরা গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ এবং গোলা ভরা ধান, অর্থাৎ টাকা। টাকা গেল স্কুলের কাছে, মানে আলটিমেটলি ওখানে দুই নম্বরের কাছে ধরা পড়লো টাকা। মাছগুলো বানে ভেসে গেল, গোয়ালের গরুগুলো আগুনে পুড়ে গেল। তারপরে বুঝতেই পারছেন যে পারিবারিক ভাবে এই ফ্যামিলিটা কতটা দুরবস্থার শিকার। তো আপনার মা চাচ্ছিলেন আপনাকে নানার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং আপনি মাকে যেভাবে হোক কনভিন্স করার চেষ্টা করছেন। তারপর
তারপর মাকে বললাম যে আমি যাবো না মা, আপনি যত চেষ্টাই করেন যাবো না। আমি আবার বাবার কথা কখনো ফেলতে পারি না, উনি যে কি পান পরে দিয়েছে আমার বাবা কিভাবে বুঝেছে, তা বাবা মা বলছে কোনো কথা নেই যাওয়াই লাগবে। তা আমি ওনার সামনে কথা বলতে পারি না, এখনো পারি না, কখনো যে ওনার সামনে উঁচু মাথা করে কথা বলবো, আমার এই শখটা মানে এখনো জেগে ওঠে না, সবসময় নিচু মাথায়। তা আমি আর অমত করলাম না, নানিম্মা আসছিল, তা গেলাম নানিম্মার সঙ্গে নানার বাড়িতে গেলাম, উনি আমাকে ভর্তি করে দিল।
নানার বাড়িটা কোথায় ছিল?
নানার বাড়িটা ছিল এটা
মানে গাইবান্ধন মধ্যে। আপনি তার মানে ক্লাস 7 এ পড়া অবস্থায় গেলেন, ওখানে কি কোন ক্লাসে ভর্তি হলেন?
ওখানে গিয়ে ক্লাস 8 এ ভর্তি হলাম।
ক্লাস 8 এ ভর্তি হলাম। হ্যাঁ,
মানে আমি ক্লাসে ঢুকলাম, ক্লাস করলাম, প্রথম দিন তো আমি চিনি না কাউকে, ভালো লাগে না, আমার কোনো বন্ধু বান্ধব যে আমার সঙ্গে সঙ্গ দেবে দেয় না। তার মধ্যে হঠাৎ দেখি একটা বোধবোধা, মানে বোঝা যায় কিন্তু মানুষ যে চালাক না বোকা কিছুটা অনুমান করা যায়। তা আমি দেখলাম যে দ্বিতীয় ব্রেঞ্চের কোনায় বসিয়ে কি জানি লিখতেছে নিশ্চয়
কে।
হ্যাঁ, কে?
আচ্ছা,
আমার প্রশ্ন কেও। তা আমি বললাম তোমার নাম কি? তা আমার বলতেছে যে আমার নাম আব্দুল বাতেন পিয়াস। তা আমি বললাম যে পিয়াস আমাকে চেনো তুমি, তোমার নাম শুনেছিলাম আমি কই জানি। তা বলতেছে হ্যাঁ তোমাকে তো চিনি, তুমি আমার মার নাম ধরে বললো ওই আন্টি ছিলে না? তা আমি বললাম হ্যাঁ। এইভাবে ওর সঙ্গে মানে সেদিন থেকে আর কি বন্ধুত্ব একটা গড়ে উঠল
পিয়াসের সাথে।
হ্যাঁ, পিয়াসের সঙ্গে। আর আমি মাঝে মধ্যে তখন যখন ভর্তি হলাম, মানে পরিস্থিতির শিকার ভাইয়া, কিছু করার নেই, ভর্তি তো হয়ে গেলাম, ওখান থেকে আসতে মাঝে মধ্যে, এখন এর মাঝে যে আমার সঙ্গে গ্যাপটা পড়ে গেল, বাড়ির সঙ্গে সংযোগ বা যোগাযোগ কোন প্রকার নেই, আমি যখন মাঝে মধ্যে আসতাম ও তখন আমার কাছে আসতো, তখন আসতো
কে?
ওই আমার চাচাতো বোনটা।
চাচাতো বোনটা আপনার কাছে আসতো?
জি।
আচ্ছা,
আমার চাচাতো বোনটা আসতো, ভাই ভালো আসছো বা ভালো আছেন, যেভাবে আর সম্বোধন করতো আমাকে, কথা বলতো। তা আগে সে কেন জানি হাসে, আমাকে দেখলে কিরম কিরম করে, তখন আমার মাথা আরো বেশি যে কি অবস্থা, আমি কি করলাম আর কি হতেছে, এখন তো আমি মনে করছি যে সাকসেস হবে। এইভাবে আমি মনে করেন যে বৃহস্পতিবার আসতেন, শুক্রবার বিকেলে চলে যেতেন, এইভাবে চলাফেরা করতে করতে। আবার এদিকে আমার কি বলে স্কুলে সবার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব, বা তারপর সাধ্যের সঙ্গে সুসম্পর্ক, এটা গড়ে উঠলো। এভাবে যখন মনে করেন যে আমার ক্লাস এটার মাঝামাঝি সময়ে আমি বাড়িতে আসলাম, অথচ আমাদের ওখানে খেজুরের রস লাগানো হয়, কিন্তু যখন শীতকালে খেজুরের গাছের রস লাগানো হয়, সেই রস আমার এক সাজ হয়ে লাগেছে। ও আবার ওখানে থাকে, মানে মানুষ নাতে রস খেয়ে ওখানে প্রস্রাব করে রসের ঠেলে, তা ও সেজন্য নিজেও করতো আর কি।
ও খেতো, খেয়ে সব কাজ করে আসতো,
খেয়ে না
তাহলে
রাত জেগে রসগুলো পাহারা দিত কয়েকটা গাছ। তো
আপনাদের চাচাতো ভাই?
হ্যাঁ, 500 টাকা।
কোন চাচা এটা, কত নম্বর চাচা
এটা? আমার, অর্থাৎ আমার বাবার পরে যে আছে তার পরের জন।
আচ্ছা, তো এগুলো আসলে আপনাদেরই গাছ, পারিবারিক ভাবে গাছ?
হ্যাঁ,
ওই চাচাতো ভাই এই আপনাদের রসের গাছগুলো পাহারা দিত।
জি, পাহারা দিত। তা আমি এরকম গেছি ফজরের পর পরে রস খাওয়ার জন্য গেছি, একটা বড় আওয়া হাত করে নিয়ে, যা দেখি ও গাছের গোড়ায়, মানে একটা গাছের গোড়ায় সোয়াট আছে না, সোয়াট কাঁথা কি সুন্দর করিয়া চারিপাশে, মানে ঘরটা এমন করে দিয়েছে যে পলিথিন আছে না, পলিথিনতে ঘিরে দিচ্ছে, উপরে আবার ধানের যে আটি যাকে বলা হয় সেই কাড়িগুলো বিছাই দিচ্ছে খুব সুন্দর ভাবে, যে ওরে তলে ওই থাকে। আমি মানে ও ওখানে দেখি ঘুম, ওক দেখানোর জন্য, তুই দেখ তুই এখানে থাকতে আমি রস পাইতে পারি কিনা। আমি গাছে উঠছি, উঠিয়ে রস পারছি, ওর কাছ থেকে ও পাশে শেক নিয়েছিল, শেক নিয়ে আনছি
ওই ঘরের মধ্যে থেকে।
হ্যাঁ, ঘরের মধ্যে থেকে ওখানে রস শেকে খাসি। খাওয়ার পর, এখন
খাওয়ার পরে বাকি কাজটা করেছেন, মানে যেটা লোকজনই করে?
না না।
আচ্ছা, ওকে।
মানে ওটা করার আগে দেখি কুয়াশা ঠেলে কে যেন আসতেছে, হাতে আবার আমার মতোই একটা মগ।
ওকে,
বুঝছেন? আমি ভাবতেছি যে এটা আবার কোন মক্কেল আসে, দেখি না আমার চাচাতো বোনটা ব্রাশ করতেছে আর আসতেছে।
ওই চাচাতো বোন?
জি।
আচ্ছা,
তা আমি তো অবাক যে এখানে এত সকালে আর চারিপাশে সেদিন এত কুয়াশা, যে পানির মতো, মানে বৃষ্টির কণার মতো যে কুয়াশা পড়তেছিল, অন্ধকার চারিপাশে, মানে 15-20 হাতের বোঝা যাচ্ছে না যে স্পষ্ট ও যে আসতেছে। আমি শুধু মানে স্পষ্ট কাপড় দেখে বুঝলাম যে একটা মেয়ে মানুষ আসতেছে আর কি, এই ধরনের অনুমান করলাম। তা ও আসলো, আসার পর আমাকে বলতেছে কখন আসছো, এইভাবে হঠাৎ, ভাইয়া কখন আসছো? তাই বললাম যে এই কিছুক্ষণ হয়, কি রস খাবে? তা বলতেছে না। বললাম তাহলে? বলতেছে যে তোমার সাথে কথা আছে। আমি বললাম আমার সাথে কথা আছে, কি বলবি বল? ওই এদিকে না, কারণ ও আছে ওখানে শুয়ে, ওর থেকে তো কিছুটা ফাঁকা ফাঁকি, কারণ ও তো আমার ভাই, চাচাতো ভাই, আমি অপরাধ করলে ও আমাকে তেমন কিছু করতে পারবে না। তো ও যখন আসলো আমাকে সাইডে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলতেছে আপনি আমাকে দেখলে এরকম করেন কে?
কি করতেন আপনি?
ওই তো মনে করেন মিটমিটে ওর দিক দিকে হাসতাম, মুখটা এরকম বাঁকা করতাম, মানে চোখ মারতাম মাঝে মধ্যে, হ্যাঁ চোখ মারতাম।
আচ্ছা,
এইরকম, তা আপনি আমাকে এরকম করেন কেন, জ্বালান কেন? আমি বললাম কি করি, কি করেন আপনি বোঝেন না? আমি বললাম না আমি বুঝি না, তুমি আমাকে বুঝাই দাও। তো বলতেছে এইরকম আমাকে ভালো লাগে না, ওগুলো ভালো লাগে না, তখন বলে জানি না। যখন বলে জানি না তখন ভাবলাম হয়তো কিছুটা দুর্বল, না লাগলে একবার তো বলছিল ভালো লাগে না, দ্বিতীয়বার বললো বলতেও তো ভালো লাগে না, তখন বললো আমাকে জানি না, তখন আমি ভাবলাম যে দুর্বল, এখন কিছু একটা বলতে পারি আমি। তো বললাম ভালোবাসো কাউকে।
আপনি কি ওকে তুমি করে বলতেন না তুই করে বলতেন? চাচাতো ভাই বোনের মধ্যে
আমি তুমি করেই বলতেন
সব সময়টা, তুমি করে বললেন?
হ্যাঁ, মানে ওর সঙ্গে এমনিতেই যখন পরিবার সবাই থাকতো তখন তুমি, ও আর আমি যখন থাকতাম
তখন তুমি করে,
তখন ও আমাকে তুমি করে বলতো, আমি ওকে তুমি করে বলতাম।
ওকে,
এমনিতেই না তো সবসময় তুই।
আচ্ছা,
তা ও বলতেছে যে আপনি এগুলো কথা বাদ দেন, এগুলো হবে না, বুঝছেন? ও বুঝতে পারছে যে আসলে আমি কি চাচ্ছিলাম বা কি বলবো ওকে, এগুলো হবে না। আমি বললাম কেন? বলে না এগুলো হবে না।
এগুলো হবে না মানে কি আপনি ওকে কি প্রেমের কথা বলেছিলেন নাকি অন্য কিছু মিন করেছিলেন?
না,
তাহলে
অন্য কিছু না, আমি
কিছুই বলেননি,
কিছুই বলেনি।
ওর জায়গা থেকে বলছে যে
এগুলো হবে না, মানে আমি কিছু না বলার আগে ও কি জানি সবকিছু বুঝে গেছে। তখন আমি চুপচাপ ওখান থেকে চলে আসছি, আসার পর ওর সঙ্গে আর কোনো কথা নাই। শুক্রবার মানে আমি যাব, এন্টাইমে ও একটা পত্র পাঠিয়েছিল
আপনাকে।
হ্যাঁ,
একটা চিঠি লিখেছে।
হ্যাঁ,
প্রিয় শ্রোতা, আমি একটু এখানে সামারাইজ করতে চাই, আমরা যে জায়গাটায় রয়েছি আজকে হাদির জীবনের অপ্রিয় সত্যগুলো জানার জন্য। হাদি এমন একটি পরিবারে বড় হয়েছে যেটা গ্রাম বাংলার যৌথ পরিবার আমরা বলি। ওর চাচারা বা বাবারা সব মিলিয়ে 7 ভাই, এবং কোন একটা যৌথ পরিবারে যখন ছেলেমেয়েরা বড় হয় সেই যৌথ পরিবারে কিন্তু শুধুমাত্র বাবাই তাকে শাসন করেন না, দেখা যাবে যে বাবার ছোট ভাই, চাচা, বাবার বড় ভাই যারা রয়েছেন তারা কিন্তু শাসন করেন। কোন একটি ফেস্টিভ্যালে বা কোন একটি পিকনিকে হাদিকে তার চাচা, 4 নম্বরে যিনি ছিলেন, তিনি তাকে অপমান করলেন কোন একটি বিষয় নিয়ে, এবং তখন হাদি ক্লাস সেভেনে পড়া হাদিকে অপমান করলো, এবং হাদি ব্যাপারটিকে এত সিরিয়াসলি নিল, তার মধ্যে একটা প্ল্যান কাজ করছিল, যে কোনো ভাবেই হোক তার চাচাকে সহায়তা করতে হবে। সেই চাচার ঘরে ছিল একমাত্র সন্তান, যে সন্তানটি হাদির চেয়ে দুই বছরের ছোট, ক্লাস ফাইভে পড়ে, এবং সে কোনো না কোনো ভাবে এই মেয়েটিকে ম্যানেজ করার চেষ্টা করেছে এবং এই মেয়েটিকে কোনো না কোনো ভাবে কিছু ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে আসলে কি চাচ্ছে হাদি এটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার না। আমরা মনে হয় সামনের দিকে গেলে সেটা পরিষ্কার হব, এবং একই সাথে যথাযথ যে বোনটি ছিল সে বোন কিন্তু কিছুটা হলেও বুঝতে পেরেছে এবং বোঝার জায়গাটা থেকে সে কিন্তু না বলে দিয়েছে যে না, আপনি যাই বলেন না কেন, যেটাই মিন করেন না কেন, সেটা সম্ভব নয়। মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি যে হাদির মা তিনি কোনো না কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে বা হাদির মধ্যে কোন একটা চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা যাতে না হয় সে কারণে হাদিকে তার নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নানুর বাসা থেকেই তিনি পড়াশোনা করছেন ক্লাস এইটে ওখানকার একটা স্কুলে। তিনি শুধুমাত্র বৃহস্পতিবার কিংবা শুক্রবার ছুটির দিনগুলোতে বাড়িতে বেড়াতে আসেন। এটাই ছিল আপনার গল্পের সামারি। আমি আর একটু সামনের দিকে যেতে চাই। তারপর
এখন আমি নানুর বাড়িতে যাব। তার কিছুটা পূর্ব মুহূর্তে আমার এক সাতু ভাই ছোট, সে বলতেছে ভাইয়া আপু তোমাকে একটা জিনিস দিছে। আমি বললাম কি? ও আমাকে একটা সিরকুট দেখালো, ভাইয়া এটা নেন,
পত্র।
হ্যাঁ, পত্র। সেটা লেখা ছিল এরকম যে এটা ভালোবাসার সময় নয়, ভালো লাগার সময়। এটা এই বয়সের ভালো লাগা বা ভালোবাসা, এটা মনের আবেগ বা ইচ্ছা। আপনিও লেখাপড়া করেন, আমিও লেখাপড়া করি, নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হন। আমার বাবা মাকে বলেন, তারা যদি মেনে নেয় তাহলে আমিও রাজি, কিন্তু হতে হবে ভালো মানুষ, করতে হবে ভালোভাবে লেখাপড়া। যদি আমাকে চান তাহলে মানুষের মতো মানুষ হন, নিজের পায়ে নিজে দাঁড়ান, এইভাবে আর কি চিঠিটা লিখছিল।
আচ্ছা, তখন ক্লাস সিক্স এ পড়ে।
জি, ক্লাস সিক্স।
ক্লাস সিক্স এর একটা মেয়ে, সে এতটা বৈষয়িক বা এতটা ভালো করে বুঝল নাকি সবাই বয়সে প্রেমে পড়লে একে অপরকে এই কথাটা বলে আমরা ঠিক জানি না, কিন্তু ও আপনাকে এই কথাটা বলেছিল,
এই কথাটা চিঠির। ও তারপরে আরো দুটো কথা ছিল, আপনি কেন, আমি জীবনে কখনো কাউকে ভালোবাসবো না আর প্রেম আমার জীবনে আসবেও না, আমার সবকিছু নির্ভর করবে আমার বাবা মার উপর, বাবা মা রাজি তো আমিও রাজি।
ওকে।
এভাবে যখন মানে চিঠিটা আমি পড়লাম আমার আরো খারাপ লাগলো, তখন আমি নানুর বাসায় চলে আসলাম। আসিয়া আমার যে মামাতো ভাইটা ছিল ওর সঙ্গে সবকিছু শেয়ার করতাম, ওকে আমি বললাম যে এই সমস্যা দেখ এই হচ্ছে। আর এর মাঝে বেশ কিছুটা সময় মানে আমি আসিনি আর বাড়িতে, ওর সঙ্গে কোনো যোগাযোগ নাই কোনো প্রকার, আবার নিয়মিত স্কুলেও যাই না, ভালো লাগে না যে কি করলে বেসলাম কি হতেছে এগুলো। তা আসলাম আবার কিছুদিন পর বাড়িতে, যখন আসলাম আসার পর দেখি ও পুকুর পাড়ে একটা মানে মেহগনি গাছের বাগান আছে আমাদের, সেই পুকুর পাড়ে, অর্থাৎ গ্রামে হাঁসের বাচ্চা চিনেন?
খুব ভালো করেছি, আমি আপনার মতোই গ্রামে বড় হয়েছি ক্লাস এইট পর্যন্ত।
হ্যাঁ, সে হাঁসের বাচ্চা ছেড়ে সিল কাকে যাতে না খায় সেগুলো দেখতেছে।
কে দেখতেছে এটা?
ওই আমার সালতো বোনটা। ওভাবে আমি আসছি, ও আমাকে দেখে দৌড়ে আসছে।
হাঁসের বাচ্চা কিন্তু আসলে হাঁসের কাছে হয় না, এটা মুরগির কাছে হয়, জানি না। অনেক সময় আমি দেখেছিলাম যে মুরগির ডিমের সাথে ফোটায়, ঠিক না?
হ্যাঁ,
দেখেন আমি জানি। সো আপনি নির্ভয়ে বলুন এবং আপনি রিল্যাক্সলি বলুন, আপনি এরকম ভাবে ফিল করেন যে আপনি আপনার গ্রামেরই কোন একটা ছেলের কাছে আপনি আপনার গল্পগুলো বলছেন।
আচ্ছা, এখন সেভাবে আমি আসলাম, এখন ও দৌড়ে আসছে, অর্থাৎ পুকুরের মাথায় ছিল শেষ মাথায়, সেখান থেকে রাস্তার কাছে আসছে দৌড়ে। আসিয়ে কোনো কথা নেই আমার মুখের দিক তাকে আসছে, আমি মনে হয় মিনিট দিয়ে ওর মুখের দিক তাকে থাকে।
পত্র দেবার পরের প্রথম দেখা?
হ্যাঁ, প্রথম দেখা। কেউ কারোর সঙ্গে কোনো কথা নাই, আমি মনে হয় দু থেকে তিন মিনিট ওর দিক তাকে আমার মতো আমি চলে গেছি। এখন ওর মতো ও আবার দেখতেছে যে আমি চলে গেলাম, মা বাসার দিক গেলাম, কোনো কথা বললাম না, ও বলল না, মানে আপসেট দুইজনেই। আমি আমার মানে বাড়ির ভিতরে গেলাম, ড্রেস চেঞ্জ করলাম, কোনো কথা নেই। কেন জানি আমাকে ভালো লাগতেছে না যে ওদের ঘরে যাবো, ভাবতেছি আবার কাকু আছে নাকি, এমনি তো সহ্য করে না। তারপরে গেছি আমি, যা দেখি কাকু নাই, তোর আম্মা আর সে আমার চাচাতো বোনটা বসে আছে। চাচি আমাকে আদর করতো, এখনো করে, ফিরিয়েছিলাম আর কি চাচির সঙ্গে। তা উনি আমাকে মানে পাশে বসাইলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো নানা বাড়িতে কি অবস্থা, লেখাপড়া কেমন চলতেছে এইসব। তা আমি সবকিছু ভালো বললাম, বলার পর তারপরে ওর সঙ্গে কোনো কথা বলিনি, ওর দিক শুধু তাকাইলাম, ও আমার দিক দেখতেছে দেখতেছে, মাঝে মধ্যে কি জানি চিন্তা করে, কোনো কথাবার্তা নেই। তা আমি চলে আসলাম, আসার পর প্রায় আপনার রাত সাড়ে এগারোটার দিক, অর্থাৎ আমি আমাদের ওই যে অভ্যাস আছে কি মানে আড্ডা দেওয়ার জন্য আমাদের ওই মেহগনের বাগানটা আর পুকুরটা, এ তো একটা সুন্দর জায়গা যে যদি কখনো কেউ গরম পায় বা সেরকম কোন নিরিবিলি চায় ওখানে এসে বসলে এই যে ঢেউটা আসে বা হ্যাঁ জোসনা রাত হলে আরো ভালো লাগে, বুঝছেন যে একটা
সুন্দর জায়গা।
হ্যাঁ, আবার ওইটার সঙ্গে ওদের পুকুর মানে ওদের মানে বাথরুম সেটা পুকুর পাড়ের উপরে, আবার ওদের মানে বাথরুম ওদের ঘরটা পুকুর পাড়ের উপরে। তা আমি ওখানে বসে আর একটা সাহায্য সহকারে আড্ডা দিতেছি। তা ও মনে হয় যে কতক্ষণ থেকে আসছে ওখানে জানি না। তো বাড়ি যাওয়ার জন্য যখন সাহায্য ভাইটা ওর সেই বাড়ির দিকে রওনা দিছে, আমি আমার দিক পিছন থেকে আসি, দেখি দৌড়ে এসে আমার হাত টেনে ধরছে
পেছন থেকে।
হ্যাঁ,
প্রথম কোন একটা মেয়ে আমার হাত ছিল,
যে আমার কোন একটা মেয়ে হাত ছুইল। আমি থমকে দাঁড়াইলাম, যে আমি স্থির করিনি যে এটা ছেলে না মেয়ে। যখন পিছনে তাকে দেখলাম যে কি জানি একটা ভয় আমার ভিতরে, যে এটা কি কোথা থেকে আসলো। তা এখন ও আমার হাতটা ধরে টান দিছে, আমি বললো কই যাবো, এভাবে বলতেছি কই যাবো, তো বলতেছে আসেন। তা আমাদের ওই যে অর্থাৎ যে গাছের বাগানটা সেটার ভিতরে নিয়ে গেল।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। আমরা শুরু করেছিলাম এমন একটি জায়গা থেকে যে জায়গাটি প্রচন্ড রকম জিঘাংসার জায়গা। ছোট্ট সেই ক্লাস সেভেনে পড়া হাদিকে তার চাচা গালমন্দ করেছে, বকা দিয়েছে, তার ভেতরে যে ক্রোধ জন্ম নিয়েছে সেই ক্রোধের জায়গাটি তাকে একটা পরিকল্পনা মাথার মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু সেই পরিকল্পনাটা আসলে কি সেটা আমরা জানি না, কিন্তু তার চাচা তো বোনকে ঘিরেই সেটা, এবং সেটা কতদূর পর্যন্ত যায় বা সেটা আদৌ শেষ পর্যন্ত জিঘাংসা থাকে কিনা সেটা আমরা জানি না। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 90.2 এ। এবং এই অনুষ্ঠান চলাকালীন আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। হাদির মতো জীবনের অপ্রিয় সত্যগুলো ভুলগুলো যদি বলতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আর এই মুহূর্তে আমরা একটি হাদির অনুমতিক্রমে ছবি দিতে চাই আমাদের ফেসবুকে, এবং সেই ছবিটি আসলে হাদির গল্পের সাথে মানানসই হিসেবে যে ছবিটা যায় সেরকম একটা ছবি হবে। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 90.2। আর যে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং সত্যের আসনে আজকে বসে আছেন হাদি। হাদি তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছেন। এখানে সবাইকে একটু নোট করতে চাই প্রিয় শ্রোতা, হাদি যেভাবে তার জীবনের ঘটনাগুলো এক্সপ্লোর করছেন, আপনাদের সামনে তুলে ধরছেন, সেটা একটা শান্ত নদীর মতো, ছোট 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 ঢেউ, কোন ধরনের কোন উত্থান পতন, বড় ধরনের আপস অ্যান্ড ডাউন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনাকে আশ্বস্ত করতে চাই, যে কোনো মুহূর্তেই ধাম করেই বড় একটি ঢেউ এবং একটি ধাক্কা আসতে পারে। যারা হাদিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। এবং প্রিয় শ্রোতা, যারা হাদির মতো জীবনে ভুল এবং অপরাধের যে বিবেকবোধের তাড়না সেই তাড়নায় ভুগছেন, এবং যারা মনে করেন যে আপনার মতো ভুল এবং অপরাধ মানুষ আর না করুক, এবং যারা ক্ষমা চাইতে চান যাদের কাছে ভুল এবং অপরাধ করেছেন তাদের কাছে, আপনারা চলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানটিতে। উদাত্ত আহ্বান জানাচ্ছি, নাম প্রকাশ করে হোক কিংবা ছদ্মনামে হোক, যেটাই ভাবি হোক না কেন, আপনি যদি আপনার কনফেসটুকু করতে চান এখানে আসার জন্য, নিয়মটি হচ্ছে শুধুমাত্র যারা আসতে চান তাদের জন্য বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর 2221 নম্বরে। আবারও বলি, প্রথমে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর 2221 নম্বরে। আচ্ছা হাদি, আপনি যেটা বলছিলেন যে টুম্পা মানে আপনার চাচা, তো সেই ছোটটা বোন
টুম্পা,
টুম্পা টুম্পা আপনাকে কোন একটা জায়গায় আলাদা করে নিয়ে গেল আপনাকে কিছু একটা বলার জন্য বা কিছু একটা করার জন্য, আমরা ঠিক জানি না, আমরা ঠিক সেই জায়গাটা থেকে ফিরতে চাই। তারপর
তারপর ও আমাকে বলতেছে যে এরকম পাগলামো করতেছেন কেন আপনি, তখন আপনি
আচ্ছা, টুম্পু আপনাকে নিয়ে বললো এরকম পাগলামো করছেন কেন?
হ্যাঁ, পাগলামো করতেছেন কেন?
আসলে কি কোন পাগলামো করেছিলেন?
পাগলামো কিছুই না, তবে তারপরও কেন জানি আমি ওকে দেখলে কিরম কিরম করি, ও যে পাশে যায় বা ওর দিকটা আগে থাকি, ফাজলাম করে আমার আপুরেজল থাকে, ওর উপর দিয়ে কথা বলি, মানে ওরদেরকেও কাউকে বুঝতে দেয় না যে আমি কথাগুলো ওকে বলতেছি, কিন্তু ও বোঝে অনুমান করলে।
এটা কি আপনার পরিকল্পনারই একটা অংশ ছিল নাকি আপনার মন থেকেই আসতো ওর জন্য, যেটা বলেন সফট কর্নার বলেন ভালো লাগা বলেন যেটাই বলেন,
সেই সময় এটা আমার পরিকল্পনা ছিল,
পরিকল্পনা থেকে আসতেছে, মানে পরিকল্পনা থেকে মেয়েটার দিকে একটু চোখটি মারা, পরিকল্পনা থেকে মেয়েটার দিকে একটু আগায় যাওয়া, এগুলো সব প্ল্যান থেকে
আসতেছে,
মানে এগুলো আপনার অন্তর থেকে আসেনি, টিনেজ লাভ বলতে যেটা বোঝায় সেগুলো ছিল না। ওকে, তারপর
এই অবস্থা, ও আমাকে বলতেছে যে আপনি আমার মধ্যে এমন কি দেখলেন যার জন্য আমাকে আপনি ভালোবাসেন বা পছন্দ করেন।
রাইট,
তা আমি বললাম দেখো ভালোবাসা কখনো বলে কয়ে আসে না কারো মাঝে, আর ভালো আমি বাসি তোমাকে আজকে না, অনেকদিন থেকে, সেটা তুমি নিজেও জানো।
এগুলো তো সত্য ছিল না?
না, সত্য ছিল না, কিন্তু তারপর আমি বলতেছিলাম, কারণ আমি তো অনেকদিন থেকে ওর সঙ্গে রিলেশন করার জন্য
চেষ্টা করে
যাচ্ছি, এখন এইসব কথা যখন বললাম, বলার পর ও কোনো কথা বলে না, মানে শেষে এমন অবস্থা আমাকে যে হা না না, আমি জব্দ করে ধরলাম যে তুমি এখন আমাকে বলো যে আমার সাথে সম্পর্ক বা রিলেশন করবে কিনা তুমি, সে কোনো কথার উত্তর দেয় না। তা আমি প্রায় 15 মিনিট ওর সঙ্গে কথা শেষের পর 15 মিনিট দুইজনে এরকম দাঁড়িয়ে থাকলাম, কারণ ওকে কোনো কথা নেই, আমি শুধু মাঝে মধ্যে ওকে বলতাম যে আসলে তুমি আমার সঙ্গে রিলেশন করবে কিনা বলো, তা বলতেছে এর উত্তর আমার জানা নেই, যখন মানে 15 মিনিট পর এই কথা বললো আমাকে, তখন আমার মতো আমি চলে গেলাম ভাইয়া, অর্থাৎ ওখান ওই যে স্থানে গাছবাগানে ছিলাম স্থানটা ত্যাগ করলাম, করার পর পরের দিন সকালে আবার মানে বিকেলে যেতাম, কিন্তু আর বিকেল করলাম না, সকালে নানা বাড়িতে রওনা।
ওকে,
এখন নানা বাড়িতে যাওয়ার পর অর্থাৎ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে শেষ, নবম শ্রেণীতে এটা আপনার ফেব্রুয়ারিতে, যখন জানুয়ারিতে ভর্তি হলাম ফেব্রুয়ারি সামনে, আর তখন উপজেলা নির্বাচন হয় না, সেই উপজেলা নির্বাচনে আমাদের ওখানকার যে হয়েছিল মানে ও আমাদের ওই যে সেই স্কুলে আপনার যেটা সংবর্ধনা অনুষ্ঠান হয় আর কি, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল।
ওকে,
এখন সেই অনুষ্ঠানে ও আসবে, আমাদের স্কুলে ওই প্রধান অতিথির আগমন এবং মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাক দেয়। তা আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, মানে প্রচুর নাচত এবং গাইতেও পারত, নাম ছিল লিয়ামণি, বুঝছেন? এখন ক্লাসের মধ্যে মানে সেইবার ও কোনো প্রতিযোগিতাও যাবে না, নাচবেও না, গাইবেও না, তো ক্লাসের মধ্যে সবাই ওখানে হয়েছে, বুঝছেন? তা আমি এখন কেন জানি এমনিতে আনমনে নিজে নিজে বলতেছি, দুর্মিয়া ও গান পারলে সেন যাবে, নাচতে পারলে সেন যাবে, ও নাচই জানে না, বুঝছেন?
কাকে নিয়ে বলছেন এটা?
ওই লিয়ামণিকে স্মরণ করে, আমার বান্ধবীটা কেউ করিয়া,
মানে
আমি বলছি
ক্লাসমেট ছিল
জি, ও নাচতেই যদি জানতো তাহলে স্টেজে উঠতো, মানে সেখানে হাজার হাজার বা লাখ লাখ দর্শক হবে, তাদেরকে দেখাবে, ও নিজেও আনন্দ পাবে, তারাও পাবে, আমরাও দেখবো, বন্ধু বান্ধবেরা কত উৎসাহ যে স্কুলে একটা নাম হবে যে অমুক স্কুলের অমুক মেয়ে এত সুন্দর নাচতে পারে, গাইতে পারে, এই ধরনের মানে বাঁকা বাঁকা কথা বলছিলাম আর কি আমি। তা ও তখন বলে যে নিজে কিছু মানে নিজে পারে না কিছু, অন্যকে উপদেশ দিতে জানে, আপনি আমি মানে কথা দিতেছি, ও বলতেছে মানে আমার কথাগুলো শুনে কি যেন একটু রাগান্বিত ভাব, আপনি যদি স্টেজে উঠিয়ে কোনো কিছু বলতে পারেন তাহলে আমি কালকে নাচবো গাইবো দুটাই করবো, লিয়ামণি আমাকে বলতেছে। তা আমার কথাটা কেন জানি অপমানজনক, কারণ ক্লাসের আমি এইভাবে কথাগুলো বললাম, অনেকের মাঝে বললো যে আমি মনে হয় কোনো কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না, মানে ও যেভাবে উপহাস করে বলছে আমার কথাটা, আমাকে লজ্জা লাগছে।
ওকে,
তা এখন এমতো অবস্থায় আসলাম, মামাতো ভাইটা মানে আমার সবকিছু শেয়ার করলে ওর সঙ্গে করতেন যে বন্ধু দেখ এখন কি করি, কিছু তো একটা বলতে হবে, বা ওর কাছে আমি হার মানবো বন্ধু, এভাবে বলতেছে। তো বলতেছে না বন্ধু তুমি লাইনে থাকো, মানে যেটা বলে আর কি। আমি বললাম কিভাবে? তা বলতেছে যে কোনো একটা বুদ্ধি হবে, তবে তুমি অক্রেডি থাকবে কম। তা আমি বললাম যে আমি পারি কিনা সেটা আগামীকাল প্রমাণ করে দেবো, আর আপনি চাইলে পরশুদিনই নিয়ে আসতে পারেন, বুঝছেন? আমার চ্যালেঞ্জের মোকাবিলা যদি করতেছেন, মানে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। তা আমি এখন ভাবতেছি যে এ নাতানো দিয়ে কিছু হবে না, আমার মাতো ভাইটা ও শুধু মানে ঢবে মারবে, এখন কি করবো কি করবো ভাবতেছি। তা পরের দিন মনে করো সাংস্কৃতিক অনুষ্ঠান, এখন গেলাম আমরা স্কুলে, ও আসছে, এখন আমি যাওয়ার পর আমাকে বলতেছি মামা, একে ডাইরেক্ট, অর্থাৎ অন্য কারোর কাছে যায়নি, কারণ স্কুলে যে প্রধান তার কাছে যাওয়াটাই বেটার। আমি রাত্রে নিজে নিজে চিন্তা ভাবনা করি একটা বন্দনা লিখছিলাম,
মানে যে প্রধান অতিথি তাকে আপনারা বন্দনা দিবেন,
সম্মান, অর্থাৎ নিজের কবিদের লেখা বিভিন্ন কথা, কিন্তু আমি নিজে বুদ্ধিতে সেগুলো সাজাইছি। তখন
মানপত্র বলে এটাকে,
জি, মামাকে যখন বললাম যে মামা বলতেছে যে শোনাও দেখি কি লিখছো, আমি ওনাকে শুনাইলাম।
মামা মানে আপনার হেডমাস্টার?
জি।
ওকে,
এখন ওনাকে শোনানোর পর উনি বলতেছে এটা বলবে কোনো সমস্যা হলো? তা স্কুলে অনুষ্ঠান শুরু হয়ে গেল, প্রাথমিক অবস্থায় মনে করো সাংস্কৃতিক অনুষ্ঠান, আর প্রধান অতিথির আগমনে অর্থাৎ যে তিনি উপজেলা চেয়ারম্যান হচ্ছে তাকে সম্বর্ধনা দেবে এই উপলক্ষে। তা প্রথমে যখন আমাদের সভাপতি ছিল সেই সময় আব্দুল মতিন সরকার, আবার আমাদের উনি ওনার সভাপতির কাজ শুরু করলো আব্দুল মতিন সরকার, আবার যে সাইদুস্তান নামে একজন শিক্ষক ছিল উনি বাংলা ব্যাকরণ নিত, উনি গীতাঞ্জলি পাঠ করে শুনালো। তা আমাদের অর্থাৎ প্রধান শিক্ষক উনি কয়েকটা কথা বললেন, বলার পর বলতেছে যে মত পেছে আমি সামনেই অর্থাৎ চেয়ারে বসে আছি, ওরা সাইড দিয়ে মানে মাঝখানে, আপনি তো জানেন গ্রাম অঞ্চল অনুষ্ঠানে বাস দেওয়ার লাগে, যে জানেন ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন, এইভাবে স্কুলের চেয়ার টেবিল গুলো বার করার সামনে এরকম আমরা বসে আছি সবাই। এখন মানে আমার নাম বলতেছে, ও হয়তো ভাবছে যে হয়তো মাউথ পিসে কথা বলতে পারবে না বা এই ধরনের স্টেজে কোনো কথা সে কখনো বলে নাই, কিন্তু আমি গেছি, যখন আমার নাম মাউথ পিসে বললো আসতেছে, তা যাওয়ার পর প্রথম উপস্থাপনা করলাম, করার পর মানে যেটা আর কি বললাম আমি, আমার বন্দনটা ছিল এরকম, জানি না কিভাবে লিখব বন্দনা, কিভাবে করব আপনার প্রশংসা, আপনি হলেন সোনার দেশের সোনার ছেলে, আপনি হলেন আগামী দিনের উন্নয়নের চালক, যেভাবে সাহায্য করতে হয় আমরা করব আপনাকে, আমাদের দিকে তাকাবেন একটু উন্নয়নের নজরে, নিষ্পক্ষ শহীদের তাদা লাল রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, যে তাদের স্মৃতিকে স্মরণ রাখার জন্য দরকার একটি শহীদ মিনারের, আসলে বিশ্বাস করি সবকিছু করে দেবেন আপনি এই আমবাগানের। মানে চারপাশে অসংখ্য হাততালির অভাব নেই আর, এখন চারপাশে যখন হাততালি, উপজেলা চেয়ারম্যান আমাকে 1000 টাকা গিফট করছিল,
মানে 2009 সালে,
আচ্ছা 1000 টাকা গিফট করছিল, আবার স্যাররা অসংখ্য ধন্যবাদ দিছে। তারপর যখন বন্ধু বান্ধবদের মধ্যে আসলাম, এও আসে আমার বুকে জড়ায় নাই, ও আসি আমার মাথা বলা যে বন্ধু এত সুন্দর বাড়িছে, এত সুন্দর হচ্ছে। এখন মেয়েটা দেখি না শুধু ফলে
পাললেন কেন আপনি, ইয়ামুনি না,
হ্যাঁ সবাই মনে হয় যে খুশি হচ্ছে, ও খুশি হতে পারেনি, কিরকম একটা ভাব মানে। তারপর ও গান গাইছে নেচেছে, কিন্তু মনের মতো হয়নি, বুঝছেন, যেভাবে দর্শকের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা মানে না সত্ত্বেও আর কি, বুঝছেন, এইভাবে। তখন ওর সঙ্গে আমার আর কোন রিলেশন নেই বা কয়েকদিন কথা নেই, হঠাৎ করে ক্লাসে একদিন বলছে তোমার সঙ্গে আমার কথা আছে,
লিয়ামুনি,
হ্যাঁ লিয়ামুনি তোমার সঙ্গে আমার কথা আছে। আমি বললাম না আপনার সঙ্গে আমার কিসের কথা, কি কথা বলবো আমি, তা বলতেছে না আছে কথা, আপনি টিফিনের সময় আমাদের ওই যে আমবাগান যে জন্য নামটা হলো আর কি, সেই বাগানে ডাকলো আমার। তা প্রথম দিন যেদিন দেখা করতে যাই ওর সঙ্গে আমি, অর্থাৎ অনেক রিকোয়েস্টে যখন ওর কাছে গেলাম, যাওয়ার পর সেদিন যেদিন ওখানে ওর সঙ্গে কথাগুলো আমার হলো, যে ও আমাকে বলতেছে যে আপনার মাঝে এত প্রতিভা আছে, তা আপনি এরকম কেন, আমি কারোর সঙ্গে কথা বেশি বলি না বা ক্লাসের মধ্যে গেলে মানে একটু বোধ বোঝা চাইছে, আমি বেশি কারোর সঙ্গে মিশি না আর কি।
আচ্ছা,
এখন ও আমাকে বলতেছে যে এত প্রতিভা আছে তা বিকাশ ঘটান নাকি, বললাম না আমার কোনো প্রতিভা নেই, আর আপনি কি বলার জন্য আমাকে ডাকছেন সেটা বলেন, তা বলতেছে বলবো তো, তা এত ব্যস্ত হলে মানে কয়েকটা কথা বলতে আমাদের ক্রানি মান্নান স্যার ছিল, সে মান্নান স্যার আমাদেরকে দেখে ফেলছে, ও আর আমি যে আমবাগানের ভিতরে পেছনে গল্প করতেছি, এসে মানে আমাদের প্রধান শিক্ষক যিনি ওনাকে বলছে যে এই সমস্যার ওকে ডাকে দেখলাম আমরা। তা আমি আসছি, অর্থাৎ যখন স্কুলের ভিতরে আসলাম ওকে ডাকে নাই আমি, অর্থাৎ যখন প্রধান শিক্ষক আমাকে ডাকলো ওনার রুমে চেম্বারে, আমি ছিলাম, অর্থাৎ আর হলো রেজিস্ট্রেন্ট হেডমাস্টার আনারুল নাম ছিল ওনার, উনি ছিল, আর আমার এক নানা ছিল। তা আমার বলতেছে যে প্রথম কথাই মামার প্রথম কথা এটা যে সারা বাংলাদেশে এত জায়গায় থাকতে তুমি গার্লসের পিছনে আমের বাগান তার ভিতরে আরা সেখানে কি করো, আমি তো তার কথার কোনো জবাব দিতে পারিনি। আমি বললাম যে ও ডাকছিল আমি গেছি, ওই কেউ ডাকলে যেতে হবে, আমরা তোমাকে ভালো জানতাম। তো এখন আমার যিনি নানা উনি মানে আমি এরকম দাঁড়া আছি, তো উনি কেন জানি আমার এখানে ফস করে ধরলো মানে কমরটা, বেল্টটা, শখের প্যান্টটা, মানে টান দিছে সেন্টটা আমার মানে এমন জায়গায় এমন মাথায় লাগছে, বুঝছেন, আমি তো অবাক, ওনারা হাসি উঠছে, তারপরে মানে যখন বাসছে আমি তো উয়া শুরু করে দিছি, মানে লাগছে আমার ইতিহাসের মাস্টার ছিল উনি, মানে আমাকে মানে নানা
বাঁচানোর জন্য এটা করেছে, whatever it is।
প্রধান শিক্ষক মানে উনি আবার উঠে আসছে, আসি বলতেছে দরজাটা লাগাও, দরজাটা লাগালো, লাগিয়ে ওই যে আপনার যে পেপার কাটে যে কাঁচিটা আছে ওইটার মাথায় আমার সেন্টটা আলগা করলো।
ওহো, সবাই মিলে, সব স্কুলের টিচাররা মিলে,
মানে ওই তিনজন টিচার বেশি নেয়নি আর, যখন এ করলো তখন আমি কিছুটা মুক্তি পেলাম। তারপর অর্থাৎ আমি বললাম যে আমি আগামী কাল স্কুল আসবো না, ওখানে বলছি না না বলতেছি কে বলে আমাকে আর ভালো লাগতেছে না, আমি মাক দেখতে যাবো।
ওকে, যে স্কুলের টিচাররা এরকম এরকম উদ্ভট শাস্তি দিতে পারে সেখানে তো আসলে ভালো না লাগাটাই স্বাভাবিক।
হ্যাঁ, তারপর আমি পরের দিন, সেদিন না পরের দিন, এমনিতেই কেন জানি আন্নুনে বাড়িতে আসলাম, যে অনেকদিন হলো বাড়িতেও জানি, ওর সাথে মন খারাপ, একটু ঘুরে আসি বাড়ি থেকে। তো বাড়িতে আসার পর সারাদিনে ওর সঙ্গে আমার সেদিন কোনো দেখা নেই, আমি ভাবি যে কই গেল কই গেল, কাউকে বলতেও পারি না। আবার আমার বন্ধু ছিল, গ্রামের তিনটা বন্ধু ছিল, আবার দু তিনটা বড় হয়েছিল, তখন মানে ভাবলাম যে এদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি, কারণ ওরা তো সবসময় আমরা একসঙ্গে, আমি আসলে ওদের সঙ্গে ঘুরি সবসময়, কি জানি নিজের ভিতরে সবসময় রাখতেছি, দেখি ওদের কাছে প্রকাশ করি। ওদেরকে যখন বললাম তারা বলতেছে যে এভাবে খোঁজ খবর কি সমাচার হঠাৎ। তা আমাদের অর্থাৎ এক মত হয় উনি বিদেশ যাবে, আর ওদের বাড়িতে দাওয়াত, সেখানে দাওয়াত খাইতে গেছে, বাড়ির থেকে আরো অনেক মানে কয়েকজন গেছে, তো আবার ও গেছে তাদের সঙ্গে। তা আমি ভাবলাম যে হয়তো বা আজকে আসবে না, কিন্তু না, দেখি সাড়ে দিক ওরা আসছে। আর ওরা সবাই জানে যে আমার সবসময় যখন মন খারাপ থাকে বা বেশি আনন্দ থাকে, আমার যাতায়াতের জায়গা ওই একটা, সেটা হলো ওই গাছ বাগানে। এটা সবাই মানে যতগুলো ছেলে আছে আমাদের, মানে ছেলেরা আমাকে খুব মূল্যায়ন করতো আর কি। তা ও কার কাছ থেকে যেন শুনছে যে আমি আসছি, ও আসছে একেবারে আপনার রাত্রিবেলা, আমি ওখানে বসে আছি, ও এসে মানে এরকম বসে থাকি না, সঙ্গে আছে, গা ঘেসে বসছে।
আচ্ছা,
অর্থাৎ বসার পর বলতেছে রাগ করছো। আমি বললাম বুঝি না তোমার কিছু, আমি কি তোমার এটা কি অভিনয়, কি শুরু করছো তুমি, আমার জীবনটা কি খেলনা মনে হয় তোমার, আমি ওকে বলতেছি এইভাবে, তুমি যেভাবে নাচেছো আমি কি সেভাবে নাচবো সবসময়, এই যে আমি আসি তুমি কোনো কথা বলো না, কি দরকার আমার বারবার আমাকে আসি এত জ্বালা দেওয়া। তা ও বলতেছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমাকে এইভাবে বললো। তা আমি বললাম বিশ্বাস করি না। তো বলতেছে কি করলে বিশ্বাস করবে। তা আমি বললাম যে আমাকে একটা কিস করো দেখি। আমি ওকে কপালে কিস করতে বলছিলাম, কপালে করেনি, ডাইরেক্ট হোটে। ও যখন আমাকে কিস করলো, তা প্রায় অনেকক্ষণ ও আমার এই মানে কাঁধের ভিতর, কিরকম মানে আমি জীবনের প্রথম কোন মেয়ের সঙ্গে এইভাবে আলিঙ্গনে মিশলাম, যে এটা কি, আমার সম্পূর্ণ ভাবে কাঁপতেছিল, একটা অজানা সুখ আমার ভিতরে, এটা কিরকম জিনিস। হ্যাঁ, যখন ও চলে গেল তারপর আমি তিন দিন ছিলাম বাড়িতে, আর প্রতিরাতেই দেখা হতো ওর সঙ্গে, অনেক কথা মানে ও বলতো যে এটা কি মেনে নেবে বা এ ধরনের, এটা সম্ভব।
আচ্ছা, এই যে প্রথম যে কাজটা করলো ওই টুম্পা চাচাতো ছোট বোন, তো এই সময়টাতে কি আপনার প্ল্যানটাই কাজ করেছে নাকি হৃদয়ের ভিতর থেকে একটা ভালোবাসা কাজ করেছে, কোনটা আসলে?
মানে প্ল্যানটার ভিতরে এটা পরে, ও যখন আমার বুকে আসলো তখন এটা আমার স্মরণ ছিল না ভাইয়া,
প্ল্যানটা স্মরণ ছিল না। তার মানে এটা সত্য প্রিয় শ্রোতা, প্ল্যানটা একটা বলতে পারি ব্যাক অব দ্য মাইন্ড, যেটা মনের অন্য কোন গভীরে কাজ করেছে, কিন্তু এটাও তো চরম সত্য যে হি ইজ নট প্রফেশনাল। সেই জায়গাটা থেকে ও যখন প্রথম কোন মেয়ের হাত ধরেছে সেটা ওই মেয়েটাই ছিল, এবং প্রথম যদি কোনো মেয়ে ওর বুকে মাথা রেখে থাকে সেটা কিন্তু টুম্পাটাই ছিল। সুতরাং প্রথম স্পর্শ ওর ক্ষেত্রে একটা অন্যরকম উন্মাদনা, অন্যরকম একটা ফিলিংস এর জন্ম দিয়েছে, যেখানে প্ল্যান কোনোভাবেই কাজ করেনি, সেটা ফিলিংসই ছিল, একটা অদ্ভুত ভালো লাগাই ছিল, রাইট? ওকে, তারপর
বলতেছে যে এটা বাসার সবাইকে মেনে নেবে, তুমি আমি যে ভুলটা করতেছে এটাকে মেনে নেবে সবাই। আমি বললাম সেটা পরে চেষ্টা করব, আগে তো প্রেম করি।
তখন আপনি ক্লাস 8 পড়েন?
না, আমি ক্লাস 9
যখন আপনি ক্লাস 9 উঠেছেন ও ক্লাস 7।
জি,
ওকে।
এখন এইভাবে তিন দিন পর আমি যখন চলে যাব ওকে, আবার মানে আগের রাত্রি আমি সকালবেলা চলে যাব, আগের রাত্রি ওর সঙ্গে কথা, এভাবে পুকুর পাড়ে আসছে, তা আসি বলতেছে যে কি অবস্থা, তুমি চলে যাবা? আমি বললাম হ্যাঁ চলে যাব, এখন ভালো থাকিও। আর আমার সঙ্গে তো সেই সময় ফোন ছিল না বা যোগাযোগ করার মাধ্যম। আমি বললাম আমি প্রতি সপ্তাহে আসবো। তারপরও কি জানি একটু মানে সেরকম মনটা খারাপ খারাপ দেখলাম, আমি আমি চলে যাবো এ কথা শুনিয়ে খারাপ, আমারও মনটা খারাপ। তারপরেও আসলে
কত দূরত্ব ছিল আপনাদের বাড়ি থেকে ওখানে যেতে, মানে আপনি যেখান থেকে পড়াশোনা করতেন কতটুকু দূরত্ব?
আমার বাড়ি থেকে আমার নানার বাড়ি প্রায় 10 কিলোর মতো হতো।
আপনি যাতায়াত করলে ওখানে কতটুকু সময় লাগতো?
প্রায় আসতে 1.5-2 ঘন্টা।
1.5-2 ঘন্টা 10 কিলোমিটারে? এত সময় কেন?
এখন মানে ওই জায়গাটা কোন সেরকম ভারী যানবাহন
কিছু ছিল না, তার মানে কিসে চলাচল করতে হতো?
ওখানে ভ্যানে যেতে হইতো,
ও এই জন্য 1.5-2 ঘন্টা সময় লাগে।
আচ্ছা, এরকম। এখন যখন আমি চলে গেলাম, যাওয়ার পর যখন যেদিন স্কুলে গেলাম, আবার ওই মেয়েটা যে আমার স্কুলের ক্লাসমেটটা, ও আমাকে বলতেছে ক্লাসে তোমার সঙ্গে কথা আছে। আমি বললাম তোমার সঙ্গে সেই দিন কথা বললে যে অবস্থা, আজকে কি বললে যে কি হয়, আমি পারবো না ভাই, আমাকে মাফ করো। এইভাবে বললাম, পারবো না ভাই মাফ করো, আমি তোমার কাছে হাত জোর করে বলতেছি, আমার সঙ্গে কথা বলার কোনো চেষ্টা করিও না। তা আমার কথা শুনে মানে মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আমাকে তেমন কিছু আর বললো না। তো আমাদের একটা বান্ধবী ছিল, মানে ওর বেস্ট ফ্রেন্ড আর কি, আমার না, বা ওর সঙ্গে এমনিতে কথা হয় তেমনটা না। এখন ও ওকে ধরছে যে হাদির সঙ্গে আসলে আমার কথা আছে, সিরিয়াস কথা আছে।
তার মানে লিয়ামনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে কোনো ভাবে, কিন্তু লিয়ামনিকে আপনি পাত্তা দিচ্ছেন না।
জি,
লিয়ামনি কার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে?
ওই যে আমার বান্ধবীর মাধ্যমে।
ওকে, তারপর
সে বলতেছে বন্ধু তোর সঙ্গে আমার কথা আছে।
ওকে, ক্লাসমেট ছিল?
জি, আমাদের ক্লাসমেট। তাই বললাম জি বল। তো আমাকে নিয়ে গেল আমাদের ওই যে পুকুরপাড়টা ছিল স্কুলে, ওখানে যে একটা আমের গাছ ছিল, আমের গাছের নিচে দাঁড়াইছি। তো আমাকে বলতেছে দেখ, লিয়া তো প্রচন্ড পছন্দ করে, ভালোবাসে। এখন ও বলতেছে যে ও তো সারা বাঁচবে না, এখন তুই কিছু একটা বল বা কিছু একটা কর। বললাম দেখ, আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি প্রাথমিক অবস্থায় এটাই বললাম, আমার পক্ষে এটা সম্ভব নয়, তাছাড়া আমি রিলেশন করতে পারবো না।
তাছাড়া আপনার চেন খোলার ঘটনা তো নিশ্চয়ই মনে আছে।
হ্যাঁ,
ওকে,
এখন এই অবস্থা। তা আমি বললাম যে জয়ে বন্ধু তুমি যা বলো যে সম্পর্ক হবে না এটা। এভাবে ও চলে আসলো বললাম। তো লিয়াকে যে ও এভাবে বলছে, লিয়া আবার দুদিন স্কুলে আসে না। না আসার পর তা আমি ভাবলাম যে মেয়েটার হঠাৎ করে কি হলো, স্কুলে আসে না, কি অবস্থা, মানে মনের ভিতরে ওর কথা কিন্তু বাঁচতেছে, এ যে আছে এর কথা আমার মাথার টেনশন আমার দূর হয় নাই। আবার যখন দেখি যে বান্ধবীর ক্লাসে আসে না, উপস্থিত হয় না, কিরকম খারাপ লাগে, রেগুলার একটা মেয়ে ক্লাসে আসে আর দুদিন থেকে আসতেছে না, তো কি সমস্যা? তা আমি আবার ওই বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে ওর কি হয়েছে, আসে না কে? তা বলছে সেটা তো আপনি ভালো জানার কথা, কেন আপনি ওর খোঁজ খবর নেন কেন? আমি বললাম কি হয়েছে, কজ জ্বর আসছে। এখন আমি বললাম যে টিফিনের সময় ওদের বাসায় যাবো। তা আমি ওই বন্ধুটা আর আমার বান্ধবীটা তিনজন রওনা দিলাম। এখন যাওয়ার সময় কি নেবো আমি এটা ভেবে পাইনি, অর্থাৎ তখন আপনার ললিপপটা আছে না, প্রথমবার ও অসুস্থ হওয়ার জন্য আমি ললিপপ নিয়েছি দুটা, বুঝছেন, ললিপপ নিয়ে গেছি। যাওয়ার পর এখন ওর সঙ্গে দেখা, ও বাড়িতে যা দেখি শুয়ে আছে। তো ভাবলাম আমার মনে হয় যে ও জ্বরটা আসে নাই, বা শরীরে তো হাত দেয় নেই, বুঝছেন, এমনিতে মনে হয় যে হ্যাঁ ঢং আর কি। তা আমাকে দেখে হেসে উঠলো,
আপনি ললিপপ দিয়ে দিলেন?
হ্যাঁ, ললিপপ দিয়ে দিলেন। বললাম শুয়ে শুয়ে আর কি করবো, এগুলো খাও। এভাবে বেশ কিছুটা সময় ওর সঙ্গে গল্প করলাম যে স্কুলে আসবে না কাল, হ্যাঁ ত্যাম, হ্যাঁ এখন যাবো,
এখন যাবে,
এখন যাবো, এখন এই অবস্থা। পরের দিন ও স্কুলে আসলো, তা টিফিনের সময় আবার ওর সঙ্গে বসিয়ে, মানে তখন আর আমরা বাইরে কোনো কখনো কথা বলি না, অর্থাৎ রুমের ভিতরে টিফিনের সময় দুইজন মুখোমুখি বসিয়ে কথা বলি। এই অবস্থা। তো আমাকে বলতেছে যে আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো, হ্যাঁ ত্যাম। তবে আমি ওকে ভালোবাসার কথা বলিনি ভাইয়া কখনো, মানে তবে কেন জানি ওর সঙ্গে একটা সম্পর্ক বা রিলেশন ধীরে ধীরে গভীরে যাচ্ছে। একসঙ্গে বসি, ওর পার সঙ্গে আমার পা লাগে, ওর হাতের সঙ্গে হাত লাগে, কিরকম, মানে এটা আবার এই যে বাড়ি থেকে গেলাম এক শিহরণ নিয়ে, ওখানে যা আর এক শিহরণের মধ্যে পড়ে গেলাম।
আপনি এত অল্প বয়সে এত শিহরণের মধ্যে দিয়ে যাচ্ছেন,
এত শিহরণের মধ্যে দিয়ে যাচ্ছি। আবার পরিবারে এর মধ্যে আমার বাবার মাথার সমস্যা দেখা যাচ্ছে,
সবকিছু এই পারিবারিক অর্থনৈতিক অবস্থার কারণে।
পারিবারিক অর্থনৈতিক, উনি আপনার ওই যে পাবনা যে মেন্টাল হসপিটাল আছে, সেখানে ওনার চিকিৎসা করেছি, বুঝছেন। এর মাঝে আবার ওখান থেকে কল আসলো যে তোর বাবা খুব অসুস্থ। উনি যখন অসুস্থ হইতো, অর্থাৎ যখন ওনার মাথায় কাজ করতো না, নাক মুখ দিয়ে কি জানি ওই যে মানুষের গ্যাংরায় ফ্যাপনা আসে, একগুলো বিষ খেলে
ফ্যাপনা বলে, হ্যাঁ
ওগুলো বার হয় আর কি, হাত পা চারপাশে দাপায়, এমন অবস্থা। তা আসলেন, আসি দেখি হ্যাঁ অবস্থা সেরকম। এরকম হতে হতে সংসারে মানে কিরকম একটা অস্থিরতার মধ্যে পড়ে গেলাম। আবার বাবা কি জানি একটা কারণে মা একটা থাপ্পড় মারছিল কানে, কানে থাপ্পড় মারার সঙ্গে মায়ের কানটা মাথার সঙ্গে ডারে হয়ে গেছে, পর্দা যেটা ছিল ফেটে গেছে। তা এই অবস্থা। তখন মার চিকিৎসা প্রাথমিক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছিল, নাক কান গলা বিশেষজ্ঞ, বুঝছেন, প্রায় চিকিৎসা করছে আপনার 7 মাস হবে। কিন্তু যখন ঔষধ দেয় কাজ হয়, কিন্তু ওই মানে যেটা আছে মাথার ছিদ্রটা ওটা কখনো মিশায় না, এমত অবস্থা। তা কি এক অস্থিরতা টেনশনের মধ্যে পড়ে গেলাম। আর বাড়িতে আসলাম বাবাকে দেখার জন্য, আসি আবার ও আমার সঙ্গে দেখা করতে চায়। ওই আমার স্বাস্থ্য ভাই ছোট, ওই আমাদের মূল ঘটক, বুঝছেন, বয়স মানে ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র, কিন্তু ব্রিলিয়ান্ট,
মানে এইসব কাজে ব্রিলিয়ান্ট।
হ্যাঁ,
ওকে,
ওকে আমি মাঝে মধ্যে সলিড নিতে দিতাম, কিন্ডি নিতে দিতাম।
আর আপনাদের মানে যে কাজ করা লাগতো আপনাদের হয়ে সে কাজ শিখে,
সে কাজ করে আমরা কোথায় দেখা করবো, কিভাবে দেখা হবে, কয়টা দেখা হবে, কখন আসবে, সব ওকে বললেই, আর কাউকে প্রয়োজন ছিল না,
ওই ম্যানেজ করে দিত।
হ্যাঁ, ওকে বলতাম যে ভাইয়া এই আপনি যা বলেছেন এদের সঙ্গে দেখা করে ও বলতো
সব বুঝতো এগুলো আপনারা কি পড়াশোনা করে
ও বুঝতো আমি আমি ট্রেনিং দিছি আর কি
আপনি ট্রেনিং দিয়েছেন
জি ওকে ট্রেনিং দিছি যে এইভাবে যা বলবি কাউকে বলিস না ভাইয়া মানে ওকে একটা লোভের মধ্যে
চকলেট দিয়ে যেভাবে হোক আপনি ওকে বুঝতো যে আপনাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে
হ্যাঁ বুঝতো কারণ সে তো ছোট হলেও বুঝতো
এখানে আমি সবাইকে একটু নোট করতে চাই প্রিয় শ্রোতা দেখুন ক্লাস টু তে পড়ে একটা ছেলে গ্রামের একটা ছেলে তার বয়স 5 থেকে 7 বছর এই ছোট একটা ছেলে সেও বুঝে যে তার বড় ভাই এবং বড় বোনের মধ্যে একটা সম্পর্ক আছে এবং সেটা কিন্তু না বোঝাটাই স্বাভাবিক ছিল আমি যেটা বলতে চাই যে এই যে ছোট বাচ্চারা এদেরকে যে অ্যাভয়েড করা বা এদেরকে যে মানে না বুঝে এদের সামনে যে অনেক কিছু চালিয়ে যাওয়া এই ব্যাপারগুলো কোনোভাবেই করা উচিত নয় কারণ ওরা কিন্তু ওই বয়সটাতে অনেক শার্প থাকে এবং কোনো বয়সেরই আসলে বোঝার জন্য আমার মনে হয় না যে বয়সের খুব বেশি দরকার আছে ক্লাস 1-2 ছেলেমেয়েরা অনেক কিছু বুঝে সুতরাং ওদেরকে অস্বীকার করাটা উচিত নয় ওদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত ইন এ সেন্স যে ওরা বুঝছে এবং সেই অর্থে ওদের বোঝাটা ঠিক হবে কিনা ওদের সাথে সেটা মনে রেখে আচরণ করা উচিত হ্যাঁ তারপর
হ্যাঁ ও যখন এগুলো বলতো তো আমার সঙ্গে দেখা করতে বলছে যে ওকে বলিও যে মাগরিবের নামাজের পরে যেন আমার সঙ্গে দেখা করে আবার আমিও ভাবি যে হ্যাঁ দেখাটা করা জরুরি তা আমি চুপচাপ যাই পুকুর পাড়ে বসে আছি দেখি ও মানে ভদ্র একেবারে ভদ্র মন মনো খারাপ আমার পাশে এসে বসলো তো বলতেছে বরাবর এখন কি অবস্থা ও মানে দুঃখ প্রকাশ করতেছে আমার আবার এই পাশে মানে হাতের নিচ দিয়ে ওর হাতটা দিয়ে কাঁধে ওর মাথাটা রাখিয়ে মানে আমার সঙ্গে গল্প করতেছে আমি বললাম দেখো এখন আমি কি করি সংসারের বড় ছেলে অর্থাৎ আমরা দু ভাই আর কেউ নাই সংসারের বড় ছেলে এখন কি করি সংসারের যে অভাব এখন এমন তো অবস্থা ও আমাকে বলতেছে যে তুমি কি করবা করার মতো বয়স তো এখন হয় নাই তোমার আর কি ভাই করবা এখন আমি ভাবতেছি যে সংসারের যে পরিস্থিতি অর্থাৎ আমাদের যে জমিগুলো ছিল সেগুলো আপনার প্রায় অর্থাৎ মার চাকরির ব্যাপারে দেওয়ার জন্য সেখানে বন্ধ পড়ে গেছে আবার যখন বাবার চিকিৎসা সেটার ব্যাপারেও কিছুটা বন্ধ পড়ে গেছে আবার বাবা যখন মানে ইয়া হলো তখন আমাদের দোকানটা সেটা প্রায় অচলের মতো আবার মার কানের অসুবিধা এখন সব মানে মিলিয়ে একটা সমস্যার মধ্যে তা আবার মনে করেন উনি বাবা যে রকম অসুবিধা তার চেয়ে অসুবিধা মার বেশি আমার কান দিয়ে রক্ত আসে পুঁজ পড়ে পানি পড়ে এখন ওনাকে নিয়ে আসা হলো 2009 সালের শেষের দিকে ঢাকা আপনার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল আছে না যে ওনাকে ইবনে সিনা চিকিৎসা করা হয়েছিল বা যখন উনি প্রথম আসে তা ওনাকে যখন নিয়ে আসে ডাক্তার প্রাথমিক অবস্থায় চিকিৎসা দেয় ওনারা এখানে বোর্ড বসায় যে আসলে সিরিয়াস যে কিভাবে চিকিৎসাটা করা যায় এইরকম তা এরই মাঝে শাশুবনের সঙ্গে অর্থাৎ এগুলো আরো সামনে তো ওর সঙ্গে সেদিন এইভাবে কথাটা বলে আমার মতো আমি চলে আসলাম চুপচাপ কথা নাই দ্বিতীয় রাতে অনেক কথা প্রেম ভালোবাসা মানে সীমা লঙ্ঘন করে যাচ্ছে আর কি ও আসতো যখন এখন সবকিছু মানে সব উজাড় করে দিচ্ছে ও
দেখুন ও যে বয়সটার কথা বলছে সে বয়সটা একবারে বয়সন্ধিকালের প্রথম দিককার বয়স এবং বয়সন্ধিকাল আসেও না অনেকের এই বয়সটাতে কিন্তু ফার্স্ট ফিলিংস ফার্স্ট টাচ এগুলো কিন্তু খুবই মারাত্মক এবং ওই অনুভূতিগুলো আসলে খুবই ডেঞ্জারাস একটা অনুভূতি হয় এবং এই অনুভূতিগুলো এরকম মানে আমি ঠিক জানি না ওর আমি যেগুলো বলছি সেগুলোর সাথে ওর ব্যাপারগুলো মিলে যাবে কিনা আমি শুনেছি এরকম এবং পড়াশোনাও করেছি কিছুটা এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে যে হয়তো প্রথমে হাতটা ধরলো পরের বার শুধু হাত না তার চেয়ে আরেকটু বেশি তার থেকে আরেকটু বেশি স্টেপ বাই স্টেপ এগুলো বাড়তে থাকে এবং ওদের মধ্যে কিন্তু সেই সম্পর্কের দিকেই ধীরে ধীরে ওরা যাচ্ছে আমি কি ঠিক বলেছি
হ্যাঁ জি
তারপর
তারপর এইভাবে ওর সঙ্গে আমি প্রায় আসতাম মানে ওই ধরনের মেলামেশা হতো আর আমি ভাবতাম যে এমনিতে শুধু এগুলাই করতাম আমি এমন কোনো ক্ষতি করিনি যাতে সে কলঙ্কিনে প্রমাণিত হয় আর কি যে নিজের সত্যটা নিয়ে বা ইজ্জত নিয়ে সে লজ্জা বোধ
মানে হাজব্যান্ড এন্ড ওয়াইফ যে ফিজিক্যাল রিলেশনশিপ সেটা হয়নি কিন্তু বাকি অন্য অন্য কিছু হয়েছে
অন্য কিছু মানে অজস্র দিন ভাইয়া ও আমার অজস্র দিনে এই বুকে ঘুমায় আছে প্রায় রাত অনেকটা পর্যন্ত ও একা রুমে থাকতো তো
তো ও তো পরিবারের একমাত্র মেয়ে ছিল ওর মা কিংবা বাবা খোঁজ করতো না যে মেয়েটা কোথায় গেল কারণ ওর উপর তো বেশি নজরদারি থাকে
কারণ আমাদের তো এই যে নজরদারি থাকে ঠিক আছে বিশাল তো ফ্যামিলিটা 7টা বাড়ি বা 7টা ভাই বোন যদি একটা সাজের সঙ্গে যায় বা বোনের সঙ্গে যায় কেউ মাইন্ড করার মতো নয় বুঝছেন আবার গ্রামের মধ্যে আমাদের সবাই মূল্যায়ন করে আর কি এই অবস্থা মানে সবাই আর কি মান সম্মানের দিক দিয়ে অনেক উপরে ছিলাম আমরা তো এই অবস্থা যখন ওর সঙ্গে আমার রিলেশনটা এইভাবে এইভাবে ঘটতেছে তা আমি তখন ভাবতেছি যে একদিকে সংসারের এই হাল একদিকে এর সঙ্গে আমার এই রিলেশন প্রতিশোধ তো মানে প্রতিশোধের পর্ব আমার শুরু আমি নিছি বা যেটা যত দূর এগোনো দরকার এগোতেছি মাঝামাঝি মানে অনেকদিন সাধনা করার পর পালেন এবং কিছু কিছু নিলাম, এখন কি করে ওকে মানে দূরে ঠেলে দেই, বুঝছেন? তখন আমার মাথায় এইটা ক্যাচ করলো। তা তখন আমি আবার ওখান থেকে যখন নানু বাড়িতে চলে আসলাম, আসার পর অর্থাৎ লিয়ামনি, তা ওর সঙ্গে আবার আমার ওইভাবে যখন কথা চলতেছিল কথা হয় আবার মাঝে মধ্যে।
আমি লিয়ামনির প্রসঙ্গে আপনার আসবো, তবে তার আগে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনার প্ল্যানটা আপনি এবার বলেন যে আপনার প্ল্যানটা কি ছিল আপনার টুম্পার সাথে?
টুম্পার সাথে প্ল্যানটা ওর সাথে মিশবো, মানে কিছু আমি মানে বেশি টাইম মিশবো না, অর্থাৎ মিশবো কিছুটা সময় যাতে ও আমাকে ভালোবেসে ফেলে, কিন্তু তখন আমি সরে আসবো।
এটা কি হবে? এটা আপনার উদ্দেশ্য সার্ভ হবে?
হ্যাঁ, এতে আমার উদ্দেশ্য সার্ভ হবে।
আপনি তো চাচার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছিলেন, কিন্তু এতে চাচা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে?
এতে আমার মানে মাথায় কি জানি একটা, যখন উনি ওনার মেয়ের কথা শুনবে, যখন হাদির সঙ্গে এই ধরনের একটা রিলেশন, তখন হয়তো বা যখন জানবে উনি, তখন নিজেই লজ্জা পাবে যে আসলে আমি যদি ওনার সেই দিনের কথাটা স্মরণ হয় যে আমি ওই দিন ওই কথাটা বলছিলাম।
তার মানে আপনি চাচ্ছেন যে টুম্পা তার ফ্যামিলিতে এটা সিন ক্রিয়েট করবে, ফ্যামিলিতে এটা জানাবে এবং আপনার চাচা সেটা জেনে যাবে, জেনে যাওয়ার পরে সে লজ্জা পাবে যে যে ছেলেটাকে আমি এইভাবে অপমান করেছি সেই ছেলেটা কি আমার মেয়ে ভালোবাসে। তার মানে আপনার উদ্দেশ্য এখন পর্যন্ত সাকসেস, এটাই ছিল মূলত আপনার উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, এতক্ষণে আমরা উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গিয়েছি এবং ক্লাস সেভেনে আপনি অপমানের শিকার হলেন, দুই বছর ধরে আপনি এই প্ল্যানটা
সাকসেস করলেন।
দেখুন, ও গ্রামের খুব সাধারণ একটা ছেলে, ওর কথা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা সহজ সরল এবং কতটা আঞ্চলিক ভাষায় কথা বলছে, এবং ও যে খুব বেশি হাইলি এডুকেটেড তাও না, এবং সেটা আপনার লাস্ট পর্যন্ত জানলেই বুঝতে পারবেন। ওই রকম একটা ছেলে যে যৌথ পরিবারে বড় হয়েছে, তারও প্রেস্টিজ। আমরা এখানে এরকম গল্প পেয়েছিলাম যে একটা ছেলে দুর্ধর্ষ খুনি হয়েছে, মাফিয়া, সে তার জীবনের গল্প এখানে বলতে এসেছিল। পারিবারিক ভাবে তাকে অপমান করা হতো, অন্যান্য ভাই বোনদের জায়গাটাতে তাকে খাটো করা হতো, তাকে নেগলেক্ট করা হতো, এগুলো ছিল তার জীবনে সন্ত্রাসী হওয়ার জন্য অন্যতম কারণ। আমরা হাদিউরের ব্যাপারেও ঠিক একই জিনিসটাই পেয়েছি।
This track was downloaded from FusionBD.com.
ছোটবেলায় এক ধরনের নেগলিজেন্সি ওর চাচার কাছ থেকেও পেয়েছে, এবং তার প্রতিশোধ হিসেবে চাচার সবচাইতে আদরের যে ধন বা সম্পদ আমরা যেটি বলি না কেন, তার কন্যাকে সে বেছে নিয়েছে। দুই বছর ধরে সে চেষ্টা করে, সে ছোটবেলাতে সে তার বোনটাকে তার প্রেমে ফেলেছে, এবং চাচাকে লজ্জা দেবার জন্য সে এখন তার বোনের কাছ থেকে সরে যেতে চাইছে। আমি এই জন্যই বলছি এই কথাগুলো যে ছোট যারা থাকে, আপনি যাদেরকে মনে করছেন যে পিচ্ছি আমরা একটা শব্দ ব্যবহার করি যেটা উচিত না, তাদেরকে এরকম ভাবে ছোট বা তাদেরও একটা প্রেস্টিজ আছে, তাদেরও একটা সম্মান আছে, সেটা মাথায় রেখেই আপনাকে কথা বলা উচিত বা আপনার সেদিকে খেয়াল রাখা উচিত। কারণা আপনার কোন একটা আচরণে বা আপনার কোন একটা ব্যবহারে সে যদি মনে কষ্ট পায়, সেখান থেকেও বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আমরা জানি না বড় ধরনের ঘটনা কি ঘটেছে, আমরা একটু সামনের দিকে যেতে চাই। তারপর কি হলো?
তারপর লিয়ামনি ও আমার সঙ্গে সবসময় কেন জানি অন্যভাবে মিশতে চায়, ওর গা শরীর মানে দুলে দেয় সব আমাকে। আমি ওর যদি মাথায় হাত দেই কিছু বলে না, মানে যদি শরীরে কোনো অঙ্গ স্পর্শ করে তারপরেও কিছু বলে না। তা আমি ভাবলাম যে এটা আবার কোন রকম, এটা কি? তা আমি যে ওকে বলবো যে ভালোবাসি, এই ভালোবাসার কথাটাই ওকে আমি বলে নেই, কিন্তু তার মাঝে মানে বন্ধুত্বের সম্পর্কে ও আমাকে ভালোবাসে এইটা ও বলে, কিন্তু শুনতে চায় মাঝে মধ্যে তুমি আমাকে ভালোবাসো কি না এই ধরনের কথা। কিন্তু আমি যে তার সঙ্গে এভাবে করতেছি, এভাবে আচরণ করতেছি যে আমি তাকে ভালোবাসি না, এই কথাও বলে নেই, কিন্তু তারপরও সবকিছু সে আমাকে উজাড় করে দিতেছে। এ ধরনের কোনো কথাবার্তা হয়নি তার সঙ্গে।
ওকে,
এখন এভাবে চলতেছে যে আমরা ক্লাসে টিফিন পাই যে টাইমটুকু পাই, বা আমাদের ওখানে যে বোর্ডিং ছিল আম্বানি স্কুলে, যে সময়টুকু পাই, মাঝে মধ্যে বন্ধুদেরকে মানে বডিগার্ড রেখে দুজনে মজা করি আর কি। এভাবে বেশ কিছুদিন যায়, ভাইয়া যাওয়ার পর আমি তো একে একটু দূরে ঠেলে দিতে চাইছি,
মানে টুম্পাকে।
হ্যাঁ, বাড়িতে আসলাম, আসার পর মানে ও দেখি যে আসলে চেহারাটা খারাপ হয়েছে ওর,
কি ধরনের ব্যবহার করছিলেন যার কারণে চেহারা খারাপ হয়ে যাচ্ছে? বলেছিলেন
ওকে কোনো কিছু? আমি তখন বলে নাই বা বুঝতেও দেয়নি। আমি এমনিতে অনেকদিন আসিনি, প্রায় আপনার 15-20 দিন হবে।
এর
মাঝে আমার ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষা এসে গেছে, আমি ক্লাস 10 উঠবো, এই অবস্থা। তা আমি যখন আসলাম, তা ও আমাকে দেখিয়ে মানে ওই যে ওর শুষ্ক ঠোঁটের মানে একটু হাসলো। ও কেন জানে দাঁড়ায় আছে এমনিতেই সঙ্গে ওই সালতো হইটা। তা আমি আসলাম শুষ্ক একটা হাসি, আমাকে বলতেছে ভালো আছো? আমি বললাম হ্যাঁ, কেমন আছো? ভালো। সালতো হইটা করলাম, তুই কেমন আছিস একটু? বুঝছেন? তা বলতেছে যে হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন?
ওই যে ছোট ভাইটা মানে যিনি আপনাদের আসলে মাঝখানে মিডিয়া হিসেবে কাজ করতো,
জি, ও। তা আমি ওর সঙ্গে মানে বেশি কথা না বলে বাড়ির দিকে আগলাম। তা ও যাওয়ার সময় মানে আমাকে বলতেছে একটু দাঁড়ান, মানে দু চার কদম যখন এগিয়ে গেছি, ও বললাম আমি বাড়ির যাবো, আসতেছি ভিতর থেকে। তো বলছে দাঁড়ান। তা আমি বললাম কি? তো বলতেছে 12টার দিকে আমার সঙ্গে দেখা করবেন।
রাত 12টা?
জি। আমি বললাম কোথায়? তা বলতেছে পুকুর পারে। আমি বললাম আচ্ছা। তা আসলাম, অর্থাৎ বাড়িতে গেলাম, ফ্রেশ হলাম, খাইলাম। এখন মাঝে মধ্যে আমি এই গল্পগুলো যে এই ধরনের আমার ওই দুই তিনটা বন্ধু আর কি জানত ওরা, এখন ওদেরকে মাঝে মধ্যে বলি যে এখন এই অবস্থা গড়ি গড়ি যাতেছে কি করবো।
তার মানে আপনি যে কাজগুলো করছেন, প্ল্যান করে করছেন, সেগুলো আপনার বন্ধুরা জানতো?
হ্যাঁ, ওই আমি তিনটা বন্ধু মানে ওরা সবসময় আমার সঙ্গে থাকতো। তো
ওই তিন বন্ধুকে আপনার এটা বলেছিলেন?
হ্যাঁ বলেছিলাম।
ওকে,
এমন তো অবস্থা। ও যখন আমাকে ডাকলো, আমি আসলাম, আসার পর ওর সঙ্গে রাত্রিবেলা কথা। আচ্ছা আমার কি কোনো ভুল পাইছো তুমি? আমি বললাম কেন এ ধরনের কথা বলতেছো, কোনো অপরাধ পাইছো? আমার কথাগুলো বাজে ওর মাথায় এখনো, কোনো অপরাধ পাইছো? আমি বললাম না, তেমন তো কোনো অপরাধ পাইনি। তবে কি অপরাধ তুমি আমার শাস্তি দিচ্ছ? বললাম কই তোমার শাস্তি দিচ্ছে? আমার পরীক্ষা বোঝো না, আমি খুব টেনশনে আছি। মানে ওর সামনে আর বলতে পারতেছি না যে আমি এভাবে প্রতিশোধ নিতেছি বা ওকে এভাবে ছোট করে দেখতেছি, মানে আমার বিবেকে ধিক্কার দিচ্ছে। আসলে আমি করতে চাচ্ছিলাম কি আর হচ্ছেটা কি? মানে ওর কাছে গেলে আমি তখন একটু নার্ভাস হই, মানে ওকে আর এই ধরনের কোনো কথা বলতে পারি না। তা এই এর মাঝে হঠাৎ ওর দিকে তাকে দেখি, আগে ও মাদ্রাসায় পড়তো, তো মাদ্রাসার সাথে ছিল, এই চোখের যে উপরে ভরুটা থাকে ওটা সে আগে তুলতো না, হঠাৎ চলতে দেখি সেগুলো তুলছে, বুঝছেন? আবার চুল কাটতো না, চুল কাটিয়ে এবার সেখানে বা করে রাখছে। তা আমার মাথায় এগুলো দিয়ে ঘুরে গেছে, আমি পছন্দ করতাম না এগুলো, কারণ ওখানে তখন আমি নিষেধ করলাম যে আজকে করছো, নেক্সট জানার কখনো না করো।
কেন করেছো জিজ্ঞেস করেছিলেন যে কেন করেছে?
হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কেন করলে। কয়েকদিন আমার এক বরাবার নাম করলো, আপার কাছে গেছিলেন, তা আপাক করলেন যে আপা না সাজে দাও তো আমার, তা আপা এভাবে করে দিচ্ছে। তা বললাম ঠিক আছে, আজকে যখন করছো, নেক্সট জানার কখনো না হয় এই ধরনের, মানে আসলে আমার এটা পছন্দ না।
আচ্ছা,
তোমার এই চুল কাটা বা ভুরু তোলা বা অন্য কিছু এই সরজামা পরো মাঝে মধ্যে, তুমি একজন মাদ্রাসার ছাত্রী, বুঝছেন? এভাবে ওকে জ্ঞান দিতে আমি তারপরে ওকে তেমন কিছু আর বলিনি সেই সময়। তবে একদিন অর্থাৎ ওকে আমি ডাকছিলাম সরাসরি, আমার মাথাটা কি জানি ব্যাপারে ওর উপরে মানে প্রচন্ড রয়ে গেছিলাম। আমি যাওয়ার পর বললাম তুই বাহিরে আয়, এখনই তোর সঙ্গে কথা আছে আমার, মানে আমি জানতেছি বা আমি মনে করতেছি যে আমার সেদিন মাথাটা এমন হয়েছিল যে আজকে মনে হয় ব্যাপারটা সবাই জেনে যাবে বাড়িতে। অক করলাম মানে ডাক দিয়ে বললাম, জোরেই বলছি আমি, আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো রিলেশন রাখার চেষ্টা করবি না, কারণ ওই আবার দেখি এগিন ওর চুল কাটা, বুঝছেন? আবার দেখি যে ভুরুটা উঠান। তা ও আমাকে বলছে যে ভুল হচ্ছে, আমি বললাম তোর ভুলের কোনো ক্ষমা নেই। আবার মানে রাত প্রায় 7:30 মতো আমি আর আমার এক আঙ্কেল বসে আছি, ও আসছে রাত্রিবেলা আসিয়া, মানে আঙ্কেল তো কোনোদিন কিন্তু সামনাসামনি বা ওনার সঙ্গে তেমন কোনো আচরণ করে নাই ও এই ধরনের, তো আঙ্কেল জানে আমি বলছি যে, কিন্তু ও প্রথম আঙ্কেলকে উপেক্ষা করি আঙ্কেলের সামনে যে দৌড়ে আমার পাটা মানে
জড়ে ধরে,
হ্যাঁ
আঙ্কেলকে উপেক্ষা করে,
হ্যাঁ বলতেছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করো। আমি যখন পা ধরছি একটা মেয়ে, ওখানে কি বলবো, তা ওকে পা থেকে তুলে যেভাবে আর কি করার লাগে করিয়া বাড়িতে পাঠিয়ে দিলাম। তা এমন তো অবস্থা ও যখন চলে গেল, আমি বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমালাম, সেদিন আর কোনো কথা নেই ওর সঙ্গে। এখন দ্বিতীয় রাতে ওর সঙ্গে আবার আমার দেখা, মানে ওর সঙ্গে আমার যদি কয়েকদিন বাড়িতে ছিলাম, আমার প্রতি রাতে অজস্র রাত, অর্থাৎ আপনি যেমন ফজর আদান পর্যন্ত ওর সঙ্গে তুলে আমার একবার দেখা হতো, ফজর আদান পর্যন্ত চলে যেত, আমি ওর ঘরের ভিতরে ওর সঙ্গে শুয়েছিলাম, তারপরও আমি ইচ্ছে করলে পারতাম অনেক কিছু করতে, ও কখনো মানে ও নিষেধ করছিলাম। এভাবে চলতো আর কি। এখন নানুবাড়িতে আসলাম, অর্থাৎ ক্লাস টেনের জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে যে আবার শিক্ষা সফর আছে সেই শিক্ষা সফরে যাওয়া হয়। আমরা ওই যে সেই দিনাজপুরের রামসাগর গেছিলাম, সিটটা হয়েছিল এমন, অর্থাৎ মেয়েরা এক পাশে ছেলেরা এক পাশে, ওরা ওই সাইডে মেয়েরা এই সাইডে আমরা ছেলেরা। রাধা নামনাথের যখন আমরা ওই রামসাগরে গেলাম, যাওয়ার পর সেখানে ঘুরছি আমরা, ও একটা ময়না পাখি কিনেছিল মেয়েটা, আর আমাকে গিফট করেছিল পাখিটা, ওই জায়গায় দাম নিয়েছিল 1700 টাকা। আর ওখানে সারাদিন মানে যখন আমাদেরকে নেমে দিয়ে গাড়ি ভালো করার জন্য আবার নিয়ে আসছে আপনার রংপুরে, রংপুর ছাড়া কিন্তু নাই, এখন রংপুরে গাড়ি ঠিক করার জন্য নিয়ে আসছে। এদিকে আবার আমরা সবাই খাওয়া দাওয়া করছি, ঘুরছি, মানে যে যার মতো ঘুরছে। প্রায় সন্ধ্যার পর 8:30টার দিক গাড়িটা আসছে, আসার পর আমরা যখন আবার গাড়িটাতে চললাম, চলার পর প্রায় অনেকটা পথ, এখান থেকে মানে প্রায় কিলো 10-15 হবে, মানে রাজার সাগরের ওখান থেকে আসছে, যাওয়ার সময় যে পুলটিতে মনে করেন আমাদের গাড়িটা নষ্ট হয়েছে, অনুরূপ সেই পুলে আসিয়ে গাড়িটা ধাম করে আটকে গেছে। তা এখন ড্রাইভার সবে হতভাগ, যে যে জায়গাটা আটকেছে এটা খুব ডেঞ্জারাস জায়গা, যে ড্রাইভাররা বলে এখানে নাকি ডাকাত থাকে, এখন কি করবে এই চিন্তা ভাবনা, স্যার শিক্ষক সবাই আমরা ভয়। তা ওখান থেকে মানে ড্রাইভাররা বলতেছে যে গাড়ির সমস্যা কি হলো, এস্টার নেয় না, কি সমস্যা কি সমস্যা, ভিতরে যে স্টার্ট ইঞ্জিনটা আছে ওইটা একেবারে মানে পুরোটা গেছে, ওখান থেকে গাড়ি ঠিলে প্রায় আমরা 3 কিলো নিয়ে আসছি লোকালয়ের মধ্যে,
ঠেলতে
শিক্ষক স্যার মানে পুরো দিনাজপুর এলাকা কিন্তু আপনি দেখবেন ফাঁকা, সম্পূর্ণ
একদম ফাঁকা, হ্যাঁ
বুঝছেন, যখন কারণ
ঠান্ডাও থাকে, অনেক
ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আবার আমরা এগুলো খেজুরের রস মানে ওখানে খাসি, আবার যেখানে আসি থমকি দাঁড়াইছি ওই সাইডে আবার গুড়াও করতেছে, মানে মুঠা গুড়টা আছে না,
সেই
মুঠা গুড়টা, হ্যাঁ, সেখানে এসে আমরা গাড়িটা রাখছি। রাখার পর যে যার মতো মানে কেউ হয়তো বাথরুমে গেছে, কেউ ফেরে সরতেছে বাইরে, মানে গ্রামের মতো আর কি, আশেপাশে মানুষ আছে, হ্যাঁ মেয়েটা আর আমি,
মানে লিয়ামনি,
লিয়ামনি আর আমি,
বাবা,
একটা সাইডে প্রাইমারি স্কুল আছে, আমাদের আর অন্য কোনো কাজ নেই, দুইজন হাঁটতে হাঁটতে মানে ও আমাকে এইভাবে ধরছে, মানে হাতের নিচে ওর হাতটা দিয়ে আমার এখানে মাথা দিয়ে চলছে। আমি বললাম কই যাবা, দেখি সরকারি জায়গা পাইছো নাকি, তো বলছে সরকারি জায়গাতে যাবো চলেন, হ্যাঁ প্রাইমারিতে নিয়ে গেল, নিয়ে যায় কি জানি মানে কিরকম করে আমার সঙ্গে মেলামেশা করতে করতে এক সময় আসলে আমি নিজে না ভাই মন থেকে যাওয়া কিছু করব, অর্থাৎ সবকিছু উজাড় করে দিল সে আমার, হ্যাঁ এই অবস্থা। তারপর প্রায় কিছুক্ষণ পর আমরা আসলাম গাড়িতে, আসার পর এইভাবে সেই দিন মানে রাতটা চলে গেল। পরদিন মানে 11টার দিকে আমাদের গাড়িটা সাকসেস, ওনারা ওই গাড়ির অবস্থা দেখে ওখানে রেখে যা মাল কেনার লাগে তার জন্য আবার রং পড়ে গেছে,
মানে পরদিন সকালবেলা,
হ্যাঁ 11টার দিক।
আমরা সবাই রাতের বেলা ওই স্কুলটাতে ছিলেন
না,
তাহলে
আমরা রাত্রিবেলা সবাই গাড়িটার ভিতরে ছিলাম, তবে ওই যে যার মতো মানে এক জায়গায় আসলে যখন একটা গ্রাম দেখা যায় চারপাশে আখের ক্ষেত, গুড় বানাতেছে বা সেরকম কোন জিনিস দেখা যায়,
ঘোরাফেরা করেছে,
হ্যাঁ ঘোরাফেরা, যে যার মতো ঘোরাফেরা।
আচ্ছা,
ঘুম থেকে উঠে মানে সকালে উঠে নাস্তা টাস্তা করে আবার আমরা রওনা দিলাম 11টার দিক। পিকনিক থেকে আসার পর পরের দিন ছুটি দেয় স্কুল, আবার আমি ছুটি টেপে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর এই সাল তো এটা আবার পাঠিয়ে দিয়েছে, ওকে বলো কথা আছে,
মানে আপনার চাচাতো বোন টুম্পা, হ্যাঁ,
তা কয়ে ইম্পর্টেন্ট কথা আছে। তা আমি বললাম ঠিক আছে যাব। তা প্রায় সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখানে বসে আছি, ও আসলো, আসিয়ে পাশে বসলো, বলতেছে যে ভালো মন্দ জিজ্ঞেস করি কেমন আছো, কি সমস্যা। তা বলতেছে যে একটা সমস্যা হয়েছে, বললাম কি সমস্যা। তা বলতেছে যে আমার আবার যে বাবার বড় তার বড় মানে সবার বড় যে জ্যাঠামশাই তার ছেলে, আবার আমার দাদারা 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে এক মানে ভাইয়ের দাদার ভাইয়ের ছেলে আছে না, ছেলের মেয়েকে ভালোবাসে বা পছন্দ করে আমার সে জ্যাঠাতো ভাইটা। তা বলতেছে যে ওকে করে দেওয়ার জন্য যে রিলেশনটা করে দেয় ওই সাহায্য করে। তা আমি বলতেছি আমি কি করবো বলো তো, কিভাবে সম্ভব হবে এটা। তা আমি বললাম যে দেখো তুমি যেটা নিজে করতেছো বা যে আগুনে তুমি নিজে পুড়তেছো, তা তুমি তো তোমার ভালো মন্দ নিজে বুঝতেছো, তুমি কি চাইছো যে সেরকম কোনো কিছু আঘাত তোমার জীবনে বা আমার জীবনে নেমে আসুক। মানে আমি ওকে এইভাবে সান্ত্বনা দিতেছি যাতে ওই কাজটা না হয়, এদিক তো আমি একটা শয়তামো করতেছি, আমার মনে মনে তো শয়তানি চিন্তা ভাবনা, তা আসলে প্রকৃতভাবে মানুষের একটা ভালোবাসা থাকে সেইটা না। যে আমি বলতেছি যে না এটা কখনোই তুমি করিও না, তাহলে তোমার ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। যে আমাদের একটা সম্মান আছে, লোকে তখন কি বলবে যে ওদের বাড়ি বাড়ি খেলে এগলাই, মানে ঘরের ভিতরে অর্থাৎ ওরা মানুষকে কোনো কিছু দেবে না। গ্রামে কিন্তু অনেক কথা হয় ভাইয়া। আমি তা আমাকে বললো যে হ্যাঁ আমি ভাইয়াকে বলবো যাতে এই ধরনের কোনো চিন্তা ভাবনা না করে, আমার দ্বারা এই ধরনের কাজ হবে না। তা আমি বললাম হ্যাঁ ভুলেও যেন কখনো না করিও তুমি, এভাবে কথা বললাম। তা আবার ওই রকম যেরকম মানে আমি ওর কখনো ভুল পাই না, ভুল না একজন মানুষের যে দোষ না পাওয়া যায় ভাইয়া, তাই কিভাবে অপরাধ দেবেন আমি, কিভাবে তৈরি করবেন, আমার সবসময় এইটা চিন্তা ভাবনা। তা সেদিন মতো চলে গেল, দেখতে দেখতে প্রায় এসএসসি পরীক্ষা আমার আসতেছে, এদিক লিয়া অর্থাৎ ওর সঙ্গে ওই জাস্ট একবার আমার ওইটা হয়েছে, কিন্তু তারপরে ওর সঙ্গে আমার রিলেশনটা মানে আরো গভীরে যায়
লিয়ার সাথে।
হ্যাঁ লিয়ার সাথে, কিন্তু লিয়াকে পছন্দ করত আমাদের এক সিনিয়র ভাই, কিন্তু উনি যে আল্লাহ জানে আর লিয়া জানে কি যে ঘটনা, আমি এরকম আবার বাসায় আসছি, অর্থাৎ ভাই লিয়াকে বার করে নিয়ে চলে গেছে ঢাকা শহরে আসছে, এখন মানে সঙ্গে এখনো সংসার করতেছে লিয়া,
বিয়ে হয়ে গেছে, সঙ্গে
বিয়ে হয়ে গেছে আমার সঙ্গে মানে কোনো কথা নেই। আমি এরকম আসছি এরকম মানে সেদিন স্কুলে যায়নি, মানে সকালে স্কুলে আসছে ওর সঙ্গে চলে গেছে
হঠাৎ করে।
তবে ছেলেটা সবসময় মানে সবসময় আমার সঙ্গে থাকতো, মানে মাঝে মধ্যে লিয়া আমাকে একটু চিঠি দিত, সেগুলো ও পড়তো আমি ওকে দিতাম, কি জানে কিভাবে ও কি যে করছে ও জানে আর লিয়া জানে। অর্থাৎ ধরেন সাপোজ যেদিন বার হয়ে গেছে তার দুদিন আগ পর্যন্ত আমাকে সময় দিচ্ছে,
হঠাৎ করে একদিন
চলে গেছে, আমি নিজে অবাক। যে রকমটা
জিলিয়াকে লাভ করতো এটা আপনি জানতেন
না? জানে না,
হঠাৎ করে
কোন মানে অর্থাৎ দুদিন আগে ওর সঙ্গে আমার কথা, দুদিন পর যা দেখি লিয়া নাই, গোটাল গ্রাম তুলতাল লিয়া নাই।
আপনার সাথে যখন আপনি যখন ওকে যখন চিঠিগুলো পড়তে দিতেন তখন ওর মধ্যে অ্যাটিটিউডটা কেমন ছিল?
হ্যাঁ পড়তো, হাসতো যে এই কথাটা এভাবে লিখছি, মানে ও আমি মানে সেই সময় যখন পরে আমি আমার ভুলটা বুঝতে পারি তখন বুঝছি যে আসলে শয়তামো করছে ওই সময়, সে সরলতার সুযোগ নিয়ে আমার ওটা কাজে লাগাইছে। অর্থাৎ লিয়ার আঙ্কেল ছিল, সেই আঙ্কেলকে ও চিঠিগুলো দেখাছে আমার দুটো একটা।
লিয়ার প্রতি আপনার প্রথম দিকে গভীরতা ছিল না, পরের দিকে
মানে ওর সঙ্গে ভালোবাসা, আমি গভীরতা ওইটা ভালোবাসি যে আমি ওকে, সে কথাটাও আমি তখন অব্দি
বলতে পারিনি, তার আগে
শেষ পর্যন্ত বলিনি ওকে আমি তোমাকে আমি ভালোবাসি।
তার আগে আপনাদের মধ্যে সম্পর্কটা হয়েছে এবং এক ধরনের গভীরতা তৈরি হয়েছিল এবং সে মেয়েটাও হঠাৎ করে আপনার কাছ থেকে হারিয়ে গেল ক্লাস টেনে পড়ার সময় ঘটনা। ওকে তারপর
এখন ও যখন চলে গেল তারপরও মানে ক্লাসের মধ্যে কি যেন ফাঁকা ফাঁকা লাগতেছিল, একটা মেয়ে সবসময় এইভাবে আমার সঙ্গে মিশতো কথা বলতো, আমাকে কেন যেন খারাপ লাগতো, অর্থাৎ একটা গ্যাপ তৈরি হয়ে গেল। অর্থাৎ
এটা কি এসএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে?
একটা আগ মুহূর্তে।
বিরতির ঘন্টা আবারও বেজে গেছে প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতি নেব আমরা এবং আপনারা জানেন যে একটু পরে রাত একটা, আমরা একটা বাজার পরপরই আবারও ফিরে আসছি। আর প্রিয় শ্রোতা আপনাকে এখানে একটু বলতে চাই, এসএমএস পোল এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন যতটুকু শুনেছেন কতটুকু আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমরা একটু টেস্ট করতে চাই। যারা জেগে আছেন জেবিএসবির সাথে আছেন এবং যারা বিলিভ করছেন এই ঘটনাটিকে তারা সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস ইয়েস এবং পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, এবং যারা বিলিভ করতে পারছেন না কিংবা কনফিউশনে আছেন তারা লিখবেন নো। নো লেখার নিয়মটি হচ্ছে প্রথমে ABC স্পেস নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এসএমএস পোল খুবই গুরুত্বপূর্ণ এবং এসএমএস পোলে যারা অংশগ্রহণ করেন তারা আমাদের অনুষ্ঠানের হার্ট আমরা বলে থাকি, কারণ তাদেরকে নিয়ে আমরা পুরো মঞ্চ সাজিয়েছি, তাদেরকে নিয়ে আমরা চলছি। তো আমরা মনে করি মঞ্চের দর্শক হচ্ছেন আপনারা, মঞ্চের শ্রোতা হচ্ছেন আপনারা, সুতরাং আপনাদের পার্টিসিপেশন এই অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ। বিলিভ করে থাকলে ইয়েস, বিলিভ না করে থাকলে নো, দ্রুত পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরে ফিরে এসে আমরা জানিয়ে দেব এসএমএস পোলের রেজাল্ট। এসএমএস পোল নিয়ে কাজ করছে আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং আপনাকে আরো একবার মনে করে দিচ্ছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি যাহা বলিব সত্য বলিব নিয়মিত বিশেষজ্ঞ প্যানেলের একজন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিব থার্ড পার্টি আমরা বলতে পারি, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে ক্রুশিয়াল সবচাইতে ইম্পর্টেন্ট একটি পার্টি আমরা ফিরে এসেছি প্রিয় শ্রোতা। এতক্ষণ ধরে নদীর ঢেউ ছিল খুবই শান্ত, কিন্তু আমি জানি প্রবল একটি ধাক্কা পেতে যাচ্ছে
জেবিএসবির শ্রোতারা কি সেই ধাক্কা সেই জায়গাটিতে আমরা যাব। তবে তার আগে বলতে চাই আপনাকে, আপনি যদি আমাদের এই অতিথিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio fm 89.2। ওখানে যাবেন, অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু আগে আমরা এস এম এস পোল দিয়েছিলাম, আমরা এই মুহূর্তে কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এস এম এস পোলের রেজাল্ট।
Yes, 94%. No, 2%. No comments, 4%.
কম্পিউটার বলছে 94% yes, 2% no, এবং 4% no comments। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই প্রিয় শ্রোতা যারা এতটা বিশ্বাসযোগ্যভাবে আজকের এই অপ্রিয় সত্যগুলোকে স্বীকার করে নিয়েছেন। প্রিয় শ্রোতা, জীবনের অপ্রিয় সত্য, জীবনের অপরাধ এবং ভুল স্বীকার করার জন্য অসাধারণ একটি কনফেস মঞ্চ হচ্ছে যাহা বলিব সত্য বলিব। উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, ভুল এবং অপরাধগুলো স্বীকার করে সমাজের অন্যান্য মানুষগুলোকে এই মেসেজটি দিন যে ভুল এবং অপরাধ করে আপনি ভালো নেই, সুতরাং যারা ভুল এবং অপরাধ করছে তারা ভালো থাকতে পারবে না। যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে তাহলে নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা ফিরে যেতে চাই হাদির কাছে। হাদি,
হ্যাঁ, তারপর ইয়াস বলে গেল, আমারও একটা গ্যাপ তৈরি হয়ে আসলো, ভালো লাগে না সামনে টেস্ট পরীক্ষা বা এসসি পরীক্ষা টেস্টের পর, লেখাপড়া তেমনটা মনোযোগী না, আবার এর কথা মাঝে মধ্যে মনে ওঠে যে এখন কি করি, কিভাবে চলি, কিভাবে চলবো, বাড়িতে এভাবে অশান্তি, আমি তো নানু বাড়িতে, আমাদের ভবিষ্যৎ কি, ভাবতেছি আমি এগুলেন আমার চিন্তা ভাবনা মাথায়। ইতিমধ্যে আমি আবার মানে কদিন থাকার পর টেস্ট পরীক্ষা, আমাদের লেসুলে যাওয়ার কিছুদিন পরে টেস্ট পরীক্ষা, বাড়িতে আসি, যে মাকে বলি বাবাকে বলি যে আমার টেস্ট পরীক্ষা দোয়া করি, তা আসলেন বাড়িতে, আসার পর ওর সঙ্গে আবার দেখা, এখন যখন দেখা হলো এখন এর মাঝে যে আমার বন্ধুটা আছে ও আমাকে, অর্থাৎ ওর সঙ্গে মানে তোমার সঙ্গে কথা বলে আসার পর ওর সঙ্গে আবার দেখা আমার রাস্তাতেই, তো বলতেছে তোমার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। আমি বললাম হ্যাঁ বলেন, আমি অর্থাৎ মানে সবকিছু বলে আর কি আমাকে, ওদের জীবনে যা কিছু হয় সব, কিন্তু আমি একটু কম বলি, যেটা বলা দরকার সেইটা একটু করে টাল দিই আর বাইকগুলো ভিতরেই রাখি। তো এই অবস্থা, যখন আমাকে নিয়ে গেল, নিয়ে যা বলতেছে দেখো তোমরা কি শুরু করছে, তা আমি বলতেছি কি আসলে তোমার ঘরে মনে হয় কোনো লজ্জা সরম নেই, তোমরা যে ছেলেগুলো এত পচে গেছেন, তা আমি, ও আবার সম্পর্কে আমার আঙ্কেল হয়তো, তা আমি বলতেছি যে আঙ্কেল এটা কোন অবস্থা, আমি বুঝতেছি না আপনি কি বলতেছেন, ও দেখো যে আমার সাজু ভাই রাজু ভাইটা নাম ধরে বলতেছে যে ও তোমার ওই সাজু তোমার সঙ্গে রিলেশন করতেছে বা রিলেশন হচ্ছে, আমি চমকে উঠছি।
কোন সাজু তো বল, টুম্পার সঙ্গে?
না না,
তাহলে
ওই যে জাঠাতো ভাই, আমি ওকে নিষেধ করলাম, টুম্পাকে নিষেধ করলাম যে সম্পর্কটা হয়ে যাচ্ছে,
সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে,
সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে। তা আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা রিলেশনটা তৈরি করে দিল কে ঠান্ডা মাথায়, ওই কে আবার তোমারই লোক? তখন আমার এত রাগ ভাসলো, প্রচন্ড জিদ একটা, যে আমি ওকে কয়েকবার নিষেধ করলাম, ও এসে পাও ধরলো আমার যে ভুল করছে এ ধরনের, আর এবার ওর সঙ্গে আমার ফয়সালা হবে, আমি ওর রাখবো না, মানে এটা আমার একটা সলভার হইল, বুঝছেন, বিশাল বড় একটা সল, মানে আমি এটাই গ্যাপ খুঁজলাম আমার জীবনে, যেখান থেকে বার হয়ে আসার উপযুক্ত সময় এটা, আর এই কথাটার উপর ভিত্তি করে আমি এখান থেকে বার হয়ে আসবো।
ব্রেকআপ যেটা আপনি আমার আগে থেকে চাচ্ছিলেন কিছু করতে পারছিলেন না, এখন একটা কারণ পেয়েছেন,
কারণ পেয়েছে।
ওকে,
সেদিন যখন ও চলে গেল ওর মতো, সারা রাত ঘুমোতে পারিনি, টেনশন যে কাল কিভাবে বলবো। আমাদের কিন্তু সকালবেলা বা মাঝে মধ্যে দেখা হতো, আমাদের এই কাঁঠাল গাছটা আছে, সকালবেলা উঠে কাঁঠাল গাছে নিচে যে দাঁত ব্রাস করতেন, ও আসতো ওই পাশে, মানে এক পড়ক আমাকে দেখে দিত আর কি, যখন ও আসতো বা কথা বলতেন, ও আসার সঙ্গে ওকে আমি দাঁড়াতে বলছি, তো দাঁড়াও, দাঁড়ানোর পর বলতেছি আমি এইভাবে আমার আঙুলটা উঠাইয়া, মাঝখানে আঙুলটা উঠে এইভাবে মানে ক্রস চিহ্ন যেরকম দেয় আর কি,
এটা ক্রস চিহ্ন দেখালেন তাকে। ওকে,
আজ থেকে আমার সঙ্গে মেলামেশার কোনো চেষ্টা করবে না, কোনো কথাবার্তা বলারও মানে আমি প্রয়োজন মনে করি না, আর আমাকে বিরক্ত করবে না তুমি, মানে আরো কয়েকটা কথা বলছি আমি, যাতে ও মানে দু মিনিট হয়তো বা হতভাগ হয়ে আমি শুধু কথাগুলো বলছি কোনো উত্তর করে নাই, বা আমি কি জন্য বলতেছি ও মনে হয় এগুলো বুঝছে কিনা সন্দেহ, ও মতো চলে গেল, আর আমার মতো আমি চলে আসলাম। তা আমি নানু বাড়িতে যাবো, কিন্তু মা অসুস্থ,
বাবা তখনও কি মেন্টাল হাসপাতালে?
না, তখন বাবা আসে,
উনি কি সুস্থ তখন?
না, সুস্থ না, উনি অসুস্থ। তারপর আমি ওকে বললাম, ওর মধ্যে চলে গেল, আমি আমার মতো বাড়ির ভিতরে গেলাম, কিন্তু আসলে আমার মনটা মরা যে কথাগুলো বললেন আমার ভালো লাগে নাই, বা কোন অপরাধে কথাগুলো বললাম, এটা বলার জন্য আবার মানে আমি ভিতরে ভিতরে অবস্থিছি। আবার ও চলে গেল, মনটা খুব মানে ওর মনে হয় চোখ দিয়ে পানি পরে পরে এইরকম অবস্থা। ও চলে গেল, আবার বাড়িতে আসলেন, দেখি মা অসুস্থ, বুঝছেন, টেস্ট পরীক্ষা আমার তিনটে হওয়ার পর চতুর্থ পরীক্ষার দিন আসছি, আসি দেখি মাকে নিয়ে আসছে তখন ঢাকায়। এখন টেস্ট পরীক্ষা আমার শেষ, এর মাঝখানে ওর সঙ্গে কথা হলো, মানে যখন চতুর্থ পরীক্ষা দিয়ে আসি তারপর চালতু ভাইয়ের সঙ্গে ও বলি পাঠিয়ে দিছে যে যা বলিও যে কথা বলবে আপু, আর এটাই শেষ কথা। তা আমাকে বলতেছে যে ভাই এই করে বলছে আপু, যে এটাই নাকি শেষ কথা, আপনাকে দেখা করতে বলছে। তা আমি তখন ভাবলাম দেখি কি বলে, শেষ কথাটা যখন শুনে আসি। তা আমি গেলাম ওর সঙ্গে, অর্থাৎ আমাদের সেই পুকুর পারে পুরনো জায়গায় গাছের ফাঁকে ওখানে যা বসে আছি। ও আসলো, কিন্তু আজকে আমার থেকে বেশ খানিকটা দূরে, আগে যেভাবে সে কাছে বসত, পাশে বসত, মাথায় হাত দিত, বুকে শুইত, এরকম না, কিছুটা দূরে। আমাকে বলছে যে কি অবস্থা, কেমন আছেন। তা মানে আমার কথাগুলো বলতেছে বিদ্রুপ করে। তা আমাকে বলতেছে যে আমার অপরাধটা কি, আমি করলাম তোমার অপরাধ কি তুমি নিজে বুঝতে পারো না, কি এমন করছো যার জন্য আমাকে এ পথ বেছে নিতে মানে তুমি করলে আর কি। তো বলছি না আমার এত কোনো দোষ পড়ে না। তা আমি তখন ঘটনাটা বললাম যে এটা 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 করলে কেন তুমি, আমি তোমাকে নিষেধ করিনি, বুঝলাম। মানে তখন ও মুখটা ফ্যাকাশে হয়ে গেছে যে এটাই কিভাবে জানলো, বা এই সত্য ঘটনাটা যে আমি করে দিছি বা আমার দ্বারা রিলেশনটা তৈরি হয়েছে এ কিভাবে বুঝলো এটা, হয়তো বা আমার কাছে লুকিয়ে রাখতে চাইছিল, কিন্তু ও মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তা আমি যখন ওকে এইভাবে কথাগুলো বললাম, ও আর কোনো কথা বললো না, আমাকে বলতেছে আবার যে সরি আমার ভুল হয়েছে, তখন আবার বলতেছে সরি, যে সরি বলছে আমি একদম থাপ্পড় মারছি দুই গালে, বুঝছেন। একটা মানুষের কয়বার ভুল হয়, আর কতবার তোমাকে আমি ইয়া করি, তা তোমার সঙ্গে আমি আর রিলেশন করবো না, কোনো সম্পর্কে রাখবো না, চলে যাও। তা ওর মতো ওকে পাঠিয়ে দিলাম, আমার মতো আমি সেদিন রাত্রে, সেদিন আর কোনো কথা নেই। আবার দ্বিতীয় দিন রাত্রে আমাকে আবার ওই যে আগে মানে বিকেলবেলায় সাউদ ভাইটা বলছে যে ওকে বলিও যে দেখা করে। তা আমি দ্বিতীয় দিনের সঙ্গে দেখা করতে গেলাম আবার পুর পারে। তো বলতেছে কি আমাকে ক্ষমা করবে না। তো বলছিলাম না কোনো প্রশ্নই আসে না, ক্ষমা করবো মানে কিভাবে সম্ভব, তুমি যেটা ভুল করছো এই ভুলের কোনো সমাধান নেই, তুমি কি করবে করো। এখন মেয়েটা ধীরে ধীরে আমাকে বলতেছে যে দেখো আসলে আমি ভুল করছি, আমাকে ক্ষমা করো তুমি। আমি বললাম দেখো তুমি ভুল করছো, এখন আমি বুঝতেছি তুমি ভুল করছো, কিন্তু এটার কি সমাধান আসবে, আমি তোমার সঙ্গে রিলেশন করতেছি, আমার জ্যাঠাতো ভাই এছাড়া তোমার সঙ্গে রিলেশন করতেছে, এটা কে মানে নেবে, আর সমাজে মুখ দেখাবো কেন করে, আমরা মানে আমাদের না সম্মান নাই, কিন্তু আমার বাবা চাচা বা আরো যারা আছে দাদা এনাদের সম্মান আছে সমাজে, একটা লোকে এনাদেরকে কি বলবে, বুঝছেন। তুমি যে কোনো একটা সমাধান টেনে যাও, না আমি পারবো না ভাই, মাপ চাই তোমার কাছে, আমি দোয়া করি যাতে তোমার যে হাতে তুমি ওদের প্রেমটা গড়ে দিছো সেই ভবিষ্যৎ সুন্দর হয়, ওদের পুরাতন জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু আমি আর তোমার সাথেও নেই পাশেও নেই। এভাবে যখন কথাগুলো বললেন তাও আমাকে বলতেছে যে আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, এভাবে বলতেছে। আমি বললাম না বাঁচলে তো আমার করার কিছু নেই, আমি কি তোমার জীবন দিছি বা জীবন নেওয়ার মালিক আমি, তুমি যদি তোমার সুন্দর জীবন না রাখো আমি কিছু করতে পারবো না, মানে নিষ্ঠুর মতো আমি কথাগুলো তখন বলছি, বুঝছেন। তা ও আমাকে তেমন কিছু বলে নাই, আমাকে বলতেছে যে এটাই, বললাম হ্যাঁ, এই ভালোবাসো তুমি আমার, বললাম হ্যাঁ, মানে ও যেটা যেটা বলে শুধু হ্যাঁ। তো ওর মতো সেদিনও চলে গেল, সেদিনও কোনো কথা নেই। তা আমি আবার শেয়ার করার জন্য আমার এই ব্যাপারটা যে আমাকে তুমি তাই এইভাবে কথাগুলো বলতেছে যে ও আর জীবন রাখবে না, মারা যাবে, তা কি অবস্থা, আমার ওই বন্ধু তিনটার কাছে শেয়ার করলাম। তো এখন যখন এই ধরনের কথা, তো বললেন যে এই বলতেছে, ওরা আবার বলতেছে আমার বন্ধুগুলো যে জীবন আমরা দেখছি বন্ধু, অনেক ছেলে অনেক মেয়ের জন্য জীবন দেয়, কিন্তু কোনো মেয়ে যে কোনো ছেলের জন্য জীবন দিতে পারে জীবনও কখনো দেখিনি, দেখি এবার একটু, বুঝছেন।
মানে আপনাকে বিশ্বাস না করতে বলছে, তাই তো?
হ্যাঁ, বিশ্বাস না করতে বলছে, কগলে এমনি তো ভয় দেখাচ্ছে। তা আমি বললাম না আমি তো আসিনি। আর ও এইভাবে যখন বলল, তা ওদের সঙ্গে যে আলাপগুলো হলো হওয়ার পর ওর সঙ্গে আবার দেখা আমার রাত্রেবেলা, তা ও আমাকে আবার বলতেছে যে আসলে দেখো আমি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করো, বললাম আমার পক্ষে সম্ভব নয়। তা ও আমাকে বলতেছে দেখো আসলে আমি ভুল করছি, আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় এটা মেনে নেওয়া, আমি চাচ্ছি যে দূরে সরে যাই বুঝছেন ভাইয়া, কিন্তু পরিবেশটা যে এমনিতে ঘুরে যাবে। তো আমাকে বলতেছে দেখো আমি কিন্তু আমার জীবন শেষ করব। আমি বললাম সেটা তোমার ইচ্ছা, তোমার ব্যক্তিগত জীবন, জীবন তো আর আমার দান নয়, তোমার জীবন যদি তুমি নষ্ট করো বা শেষ করো আমি কি করতে পারবো? তো বলতেছে আসলে বিশ্বাস হতেছে না আমি আমার জীবন শেষ করবো। পরে ওর এই কথা শুনে আমি বলতেছি দেখো যে তুমি যদি তোমার জীবনটা শেষ করো তাহলে আমি খুব খুশি হব। আর অনেকদিন হলো ফতেয়া খাই না, গ্রামে তো একটা ফতেয়া হয় চিনে?
হ্যাঁ চিনি, মৃত্যুর পরে যেটা হয়।
হ্যাঁ, অনেকদিন হলো ফতেয়া খাই না। আর আমাদের হালের গরু ছিল তো, আমার বাবার ওই লাল গরুটা দেখো না, ওটা তুমি যদি মারা যাও তাহলে আমি তোমার মানে ফতেয়ার জন্য দান করবো আর কি, বুঝছেন? এরকম করে নিষ্ঠুর মতো কথাগুলো বললেন। ও কাঁদছে অনেকক্ষণ, প্রায় আমার সামনের দ্বারা বলতেছে যে আমি অনেক ভুল করছি, অনেক অপরাধ করছি, আচ্ছা মনে হয় যে ক্ষমা করবেন না আমার, তারপরও শেষবারের মতো ক্ষমা চাচ্ছি আপনার কাছে, যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। আমি চলে আসলাম ওখান থেকে, বুঝছেন, বাসায় আসলাম, মা খাবার দিছে, আমি আমার ছোট ভাই বাবা একসঙ্গে খাইতে বসছি। এখন মেয়েটা ওর মতো চলে গেল, মানে কাঁদতে কাঁদতে চলে গেছে। চলে যাওয়ার পর মানে সেদিন কি জানি হচ্ছে, ওর মা আমার ওখ মারছে, অর্থাৎ যে জাল খাটিয়েছেন যেটা দিয়ে জাল দেয় গ্রাম অঞ্চলে পাতা বা খড়কুটা যেটা দিয়ে খেলা
চুলার মধ্যে যেটা দেয়,
চুলার মধ্যে যেটা দেয় ওটা দিয়ে ওকে একটা মার দিছে, বুঝছে? আবার এমনিতেই আমি এই কথাগুলো বলছি, ওখানে মার মার খেয়েছে খাওয়ার পর, অর্থাৎ প্রায় 9:15 দিক, বুঝছেন? খবর আসলো কি যে টুম্পা অজ্ঞান হচ্ছে, বুঝছেন? মানে চিল্লে চিল্লে শুরু করছে, ওর আম্মা চিল্লে চিল্লে করতেছে, আম্মু কি হলো, আম্মু কি হলো, আম্মু কি হলো, আম্মু, বুঝছেন? ঘরের ভিতরে তো বাড়িতেও সবাই চাচাকা করে দৌড়ে দৌড়ে শুরু করছে। আমি এখন মাথা থাক দিয়ে বসে আছি, কেবল ভাত খাইতে বসছি আমরা সেই সময়। আমি এখন ভাবতেছি কি করব, কি করলাম আমি, আর ও কি করল, না এটা অভিনয়, আমি ভাবতেছি এরকম অভিনয় আর মানে ফান করতেছে আমার সঙ্গে আর কি। তা আসলে বাস্তব তো, ওনারা যখন সবাই দৌড়ে দৌড়ি করে গেল তো ওদের মানে পূর্ব সাইডে একটা জানালা আছে, জানালা কোলা খাটের উপরে, খাটের উপর শুয়ে আছে, জানালা কোলা তো অনেক মানুষ, আর ঘরের ভিতর মানুষ সম্পূর্ণ বোঝায়, আমি সবাইকে ঠেলে দিলাম, বুঝছেন? মনে হয় দুটো একটা কাউ ঘুতাও মারছে ওকে দেখার জন্য, আসলে কি অবস্থা দেখি ওকে স্যারটা দেখি, শুয়ে নিঃশ্বাস নিচ্ছে টান টান, কিন্তু অজ্ঞান, বুঝছেন? ওর বাবা আবার গ্রামের হাতুড়ে ডাক্তার একজন,
ওর বাবা,
হ্যাঁ
মানে আপনার চাচা,
জি,
ওকে,
উনি দোকান থেকে আসছে, আসে অর্থাৎ প্রেশার মাপার যন্ত্রটা আছে না, ওটা দিয়ে প্রেশার পরীক্ষা করলো ওর, অর্থাৎ একটা স্বাভাবিক মানুষের যত প্রেশার থাকা উচিত তার চেয়ে অনেক বেশি প্রেশার ওর সেই সময়টা। তা ওর বাবা মানে বলতেছে যে প্রেশার উঠছে, মেয়ের আমার প্রেশার উঠছে শরীরে, যার জন্য অজ্ঞান লাগছে, মাথায় পানি দাও। এখন আমি ভাবতেছি যে প্রেশার টেশার তেমন কিছু না, হয়তো বা ও খাইছে তেমন কোনো কিছু, বুঝছেন? কিন্তু আমি বুঝতেছি, উপলব্ধি করতেছি যে বলবো, কিন্তু কাউকে কিভাবে বলবো যে আমার সঙ্গে এইভাবে হয়েছে এটা ওটা, মানে আমি আর কাউকে বলার কোনো অপাতি চিনি।
মানে আপনি যদি বলেন তাহলে সবাই আপনাকে ধরবে?
ধরবে। এখন আমি দৌড়ে মানে আমার চোখ দিয়ে এমনিতে ওর ওই অবস্থা দেখিয়ে মানে পানি নিতে আসছে, যে কি করলে? আমি এখন বন্ধুর কাছে গেলাম, যে বন্ধু আমার এই সমস্যার, আর বলছে চুপ কর, বাঁচতে গেলে চুপ থাকা লাগবে, চুপ, মানে ওরা আমার সান্ত্বনা দিতেছে বন্ধু বলে, চুপ চুপ চুপ, কিন্তু আমার আর মানতেছে না ভাই এ বাধা, বুঝছেন? তা প্রায় প্রেশার মাপার পর ওর বাবা নাকটা টিপে ধরলো যাতে মানে নিঃশ্বাসটা মানে দাঁতটা খোলে আর কি, কিন্তু হলো না। আপনার ওই যে সুটমরিচ আছে না, একটা সুটমরিচ সম্পূর্ণটা ওর নাকে পড়ছে, তারপর সেন্স আসেনি। যখন দ্বিতীয়টার প্রায় শেষের পথে তখন ও একটা কাজ দিয়ে উঠলো, উঠে চোখটা মেলায় ওর আব্দুর গালাটা জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলতেছে আব্বু আমার বুক জ্বলতেছে, আমার গলা জ্বলতেছে, সম্পূর্ণ শরীর জ্বলতেছে আব্বু। তো বলতেছে আম্মু কি হয়েছে তোমার, কি খাইছো কিছু, মানে এইভাবে খাইছো কিছু না, কি হয়েছে তোমার সমস্যা কি আব্বু? আম্মু তো বলতেছে যে আব্বু আমি খাইছি, সেভাবে বলছে। আচ্ছা সেটা ইন্ডিয়াতে সুতাপালিশ করে, আবার বাংলাদেশে আমাদের মেয়েরা মাথা চুলে দেয়, ওটা এমন মানে ওই যে আঠা জাতীয় জিনিস একটা, আপনি যদি হাতে নেন এক সপ্তাহ আপনার হাত থেকে ওই রংটা ওঠে না, বুঝছেন? আর যেখানে মানে এত বিষাক্ত নারের ভিতরে যেখানে যা পড়ে সেইখানে ওটা লেগে মানে ওখান থেকে আর ওরা উঠানো সম্ভব নয়, চুলে যখন মানে মাথার চুলে যেভাবে আটকে থাকে আর সেটা যখন পেটের ভিতরে যায়।
মাথায় কেন দেয় ওটা? মাথার চুল আটকানোর জন্য?
না না, মাথার চুল কালো করার জন্য দেয়, মেয়েদের এটা তেলের মতো একটা।
ওকে,
তারপর ওকে ওর ওই কথা করে শোনার পর ওর বাবা ওকে বলতেছে যে মা কি জন্য খাইলে তুমি এটা, কি জন্য খাইলে, খাওয়ার কারণটাই কি? আমি তো ভাবছি শেষ, মানে আমার শরীরে আর কোনো, আমি জানালে দাঁড়িয়ে ভাইয়া যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করছে আমার অজানা একটা ভয়, আমি শেষ, ও তো শেষ হবেই হবে, আমিও শেষ, যে আমাকে শেষ করে ফেলছে বাবা। কোনো মুসিবতের মধ্যে বললে আমার কেন বলতে গেলাম, আমি জানালা শেখ দূরে ধরে আমার মুখের দিক দেখতেছি, ও দেখি এক ব্রেভাবে আমার দিক তাকালো, অর্থাৎ মাথার যে এটা আছে না সেটা ঘুরে তাকালো। তাকে আমার বাবা বলতেছে আব্বু মানে এটা পিঠটা আলোক করতে বললো, পিঠটা আলোক করলো, অল্প একটু আলোক করছে, অর্থাৎ জালঘাটি দিয়ে যখন মারতে মারছে জখম হয়ে আসছে, কিন্তু একটা মার দিছে, আম্মু আমাকে মারছে আর আমি বাইরে গেলে আম্মু আমাকে মানে বকে, আমি খুলির বার হইলে মানে ও সবসময় আমাকে দেখার জন্য খুলির বার হতো, আমাদের ঘরের দিকে আসতো বা যে কোনো তাল বাহনায় মানে সবসময় আমাকে মানে গতিবিধি লক্ষ্য করতো আর কি, আমি যখন থাকতেন যতটা সময় থাকতেন কোথায় যেতেন কি করতেন সবসময় এটা লক্ষ্য রাখত। আবার ও যখন মানে ওর বাবাকে এই ধরনের কথাগুলো বলতেছে যে বাবা আম্মু আমাকে মারছে আজকে, এই দেখেন পিঠে এই অবস্থা, আমাকে বাইরে বার হতে দেয় না, খুলির দিক বার হলে রাগারাগি করে, আর যার জন্য আমি জিদিতে খাইছি, আমার নাম যে ওখানে একবারের জন্য নেবে ভাইয়া, সত্যি নেয় নেই, অ্যাম্বুলেন্স রাখা হলো, অর্থাৎ আমি ওর বাবা আমাদের আরেকটা কাকু তারপরে অর্থাৎ ওর মা আর একটা চাষি অ্যাম্বুলেন্সে করে রংপুর আপনার সরকারি যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে ওকে নেওয়া হলো। আমাদের ওখান থেকে রংপুরের প্রায় দূরত্ব 55 কিলো হবে, ওকে নিয়ে আসলাম।
আপনিও ছিলেন সাথে?
হ্যাঁ আমিও ছিলাম, মানে আমাকে বাড়ি থেকে আমার বাবা নিষেধ করছিল কি জন্য যাও কি দরকার, বলে আমার ভালো লাগতেছে না যাই দেখি ঘুরে আসি, মানে আমাদের সাথে এই একটা রিলেশন কেউ জানতো না, শুধু ওই সাজাতো ভাইটা আমি তারপরে ও আমার বন্ধু তিনটা এদের মধ্যে সীমাবদ্ধ।
ওকে, তারপর
এইভাবে যখন আমাকে নিয়ে আসা হলো আমি ওকে নিয়ে গেলাম বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসলাম, আসার পর ওক কেবিনে দেওয়া হলো, দেওয়ানোর পর সেদিন আমার ডক্টর নেই, কি অবস্থা, অনেক রাত প্রায় 1:30 দিক নিয়ে আসতো, মেডিকেল কলেজে ছাত্রগুলো আছে ওরাই ট্রিটমেন্ট যেগুলো কেয়ার শিখায় প্রাথমিক অবস্থায়, আর আমার ওই কাকুটা অথবা ওর বাবা না, ওর বাবা তো কান্নার ভীষণ কান্নার মানে ভাঙ্গে বসছে, ওর মা আওয়াজ করতেছে আল্লাহর কাছে, কারণ একটাই মেয়ে আর কেউ নাই, আর তাদের বয়সও হয়ে গেছে, সন্তানও হবে না এমন অবস্থা, তাদের কি জানি একটা সমস্যাও আছে, বুঝছেন কি একটা অসহায়ত্বের মধ্যে, আমি তো মানে আমারও চোখ দিয়ে পানি পড়তেছে যে এটা কোনটা করলাম আর কি হলো। তখন আমার ওই যে কাকুটার সঙ্গে ছিল ওনাকে ডক্টর জিজ্ঞেস করছে যে আসলে মানে ও কি বিষ টিস খাইছে নাকি, বিষ মানে নষ্ট করার জন্য, অর্থাৎ যে মানে ওভাবে কোনো পানি টানি ঢালে নেই ওর শরীরে, আমি যারা দেখছি, তবে কয়েকটা স্যালাইন অর্থাৎ স্যালাইনের ভিতর কয়েক প্রকারের ওষুধ দিছে একেবারে, ওই মেডিকেল কলেজের ছাত্রগুলো আর একজন সিনিয়র ডক্টর ছিল, বুঝছেন ওই ডক্টর বলে বলে দিয়েছে ওরা পুশ করছে। প্রাথমিক অবস্থায় যখন স্যালাইনটা যায় আমি ওর মাথার সামনে দাঁড়ায় আর কাকুরটা ডাক্তারের সঙ্গে কথা বলে, ওর মাথা এটা গুনগুন করে কাঁদতেছে, ওর বাবা ওর দিক দেখতেছে, মানে যখন স্যালাইনটা যায় তখন সুস্থ একটু মনে হয় স্বাভাবিক অবস্থায় ঘুম আসছে, বুঝছেন তা রাত প্রায় 2:45 বাজে, সবাই আমরা মানে চোখ লাগা সারা রাত এক জায়গায় যদি এরকম বসে থাকি কথা নেই বাত্রা নেই, একজন মুখের দিক অবশ্যই ঘুম আসবে, ঘুম ঘুম ভাব। ডক্টরের মধ্যে আর একটা ছেলে ও আসে আবার একটা ইঞ্জেকশন করল, ইঞ্জেকশন করার পর মানে ইঞ্জেকশন করার হয়েছে মিনিট তিনেক পর ও মানে চোখগুলো বন্ধ না, চোখগুলো স্পষ্ট করে মেলাচ্ছে, ও যখন চোখগুলো মেলাচ্ছে আমি ওর অর্থাৎ ওই মাথাটা সামনে আমি ওর পায়ের কাছে বসে আছি, আমি এই পায়ের কাছে ওর মা মাথার কাছে আমার কাকুটা এই পাশে ওর বাবা সাইডে রাত্রিবেলা, এখন যখন চোখগুলো এইভাবে যখন মালা মেলাইছে দেখি ওর চোখগুলো যেরকম রক্ত জমে কোটাল চোখে, মানে ওর চোখের দিক যদি আপনি দেখতেন সম্পূর্ণ শরীর শিউরে উঠত, আমারও উঠেছিল সেই সময় যে সম্পূর্ণ চোখ লাল, রক্ত, যেটা চোখ না রক্ত, খালি কালো পুতুলটু জল জল করতেছে। স্যার আমার দিক তাকাইলো, মানে এমন ভাবে তাকাইলো যে অদ্ভুত ব্যাপার। তারপর এখন রাব্বু আর চোখ মেলান দেখি, ওই অবস্থা দেখে দৌড়ে আসছে, এসে বলতেছে আম্মু কি হচ্ছে। তা ও বলতেছে আব্বু আম্মুর দিক দেখেন, আমার আমি ওখানে আছি। আমাকে বলতেছে ভাইয়া ভালো থাকেন, এভাবে বলতেছে ভাইয়া ভালো থাকেন। এভাবে গেল কিছুক্ষণ, অর্থাৎ তারপর ওই অবস্থায় সবার সঙ্গে দুটো একটা কথা বললো। বলার পর যখন স্যালাইনটা প্রায় মাঝামাঝি অবস্থা, ও শুধু অর্থাৎ পূর্ব দিকে ছিল, পশ্চিমমুখে মানে মুখটা করছে, যে পাশে ছিল মানে মানে যে কোনো একটা সাইডে ছিল, তো উত্তর দিকে যদি থাকে দক্ষিণের দিক করছে, মানে এইরকম। আবার এইভাবে করে ও এইভাবে টান দিছে তিনটা উপর দিয়ে, বুঝছেন, মানে টান তিনটা আমি স্পষ্ট দেখছি যে এইভাবে টান দিছে ভাইয়া। যখন টানটা দিল, দেওয়ার পরে চোখগুলো মঞ্জে গেল। এখন ডক্টরকে ডাকা হলো, যে ডক্টর আসলো, এসে বলতেছে যে ব্র্যাড গোড়া হাসপাতালের মধ্যে কান্নাকাটির একটা রব পড়ে গেল ভাইয়া। আমার মানে খুব অপরাধী মনে হতে লাগলো যে কি করলাম, কি অপরাধ করলাম, যে অপরাধটা কেউ জানলো না, কারোর সঙ্গে করলাম না, কাকু বুঝতে পারলাম না, আর সামান্য একটা প্রতিশোধ নিতে গিয়ে এক আমি মারে ফেললাম। আর স্বাস্থ্য বোনটা আসলে আমার খুব সুন্দর ছিল, আমার মতো লম্বা ফর্সা। আসলে ওকে যদি আমি জীবন সাথে বানাতাম, তারপর ঠকতাম না কখনো।
আচ্ছা, টুম্পার কোনো কিছু কি আপনার কাছে আছে?
জি আছে।
কি আছে?
ওর একটা শেষ মানে প্রথমে যে চিঠিতে দিয়েছিল আমাকে, জীবনের প্রথম সম্পর্কের শুরুতে যখন না করতো
উপদেশ দিয়েছিল, যেটা সেটা সেই চিঠিটা আপনার কাছে আছে?
জি আছে।
চিঠিটা ছিঁড়ে গিয়েছে না?
হ্যাঁ, চিঠিটা এইভাবে দিয়েছিল,
এই কাটা এরকম ভাবে,
এইভাবে।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই চিঠিটা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনি যদি দেখতে চান আমাদের এই বোনের চিঠিটা, যে এখন দুনিয়াতে বেঁচে নেই, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলি www.facebook.com/abcradiofm89.2। ওকে, আপনার চাচা এবং চাচি কি পরবর্তীতে জেনেছে যে আপনি ওর চলে যাওয়ার পিছনে আপনি দায়ী?
না ভাইয়া, তবে তারা কিছুটা আজ করতে পারছিল আর কি, যে আসলে আমাদের দোষে নয় বা ওর দোষে আমাদের মেয়েটাকে আমরা হারালাম।
আপনার সম্পর্কে?
হ্যাঁ, কিছুটা আজ করতে পারছি, মানে আমি শেষে যখন ও মারা যায়, ওকে কবরে শুয়ে দিয়ে আমি বাড়ি থেকে চলে যাই, মানে আমার এসএসসি পরীক্ষা হচ্ছে, রেজাল্টের 6 দিন আগে এই ঘটনা, বুঝছেন। আমার রেজাল্ট ও আমাকে মাঝে মধ্যে আগে বলতো, পাশ করলে কি খাওয়াবা, আমাকে বলো কোথায় কোথায় নিয়ে যাবো, আমাকে ড্রেস কিনে দিবা। ও আবার মানে হলুদ কালারটা আছে না, সেটা খুব পছন্দ করতো, বুঝছেন। আমি বলতাম হ্যাঁ, মানে ওর কথাগুলো তাল দিয়ে দিতাম আর কি, সায় দিতে চান যাতে মন খারাপও না করে। যখন মানে ও মারা গেল, ওকে কবরে শুয়ে আমি আপনার নানার বাড়িতে যে বন্ধু ছিল আব্দুল বাতেন পিয়াস, বাড়ির কাউকে বলিনি আমার কষ্ট দুঃখগুলো, আপনার বগুড়ার মহস্থান করার আছে চিনেন, বালাকি মাই সরোয়ার যেখানে মাজার আছে, আমি ওখানে আসি সেই মাজারে এসে মস্তানগড়ের, অর্থাৎ পাউল আছে অনেকগুলো, কিন্তু মস্তানগড়ে মানে কেউ গাঁজা খায়, কেউ মদ খায়, অন্য অন্য। আমি তখন মানে তারাকে নেশা করতাম না ভাইয়া, বুঝছেন। জীবনের ফার্স্ট ওখানে এসে যখন আমার নেশা গাঁজা দিয়ে শুরু, আমি সিগারেট করে গাঁজা খেতাম ওখানে, কিন্তু কাশ প্রায় 17 দিন ছিলাম, ভালোই লাগতো যখন প্রথমে খাইতাম। ওগুলো আমার কোনো সেন্স ছিল না, যেখানে খাইতাম ওখানেই শুইতাম, অর্থাৎ পাগল, লোকে যাকে বলে পাগল, এক ওই অবস্থা। কোনো খাওয়া দাওয়া ছিল না, আবার আমার খোঁজে বাড়িতে মানে আমার মা এমনিতে অসুস্থ, আরও অসুস্থ, সবাই ভাবলো যে মানে এই জায়গাটুকুর থেকে ওনার একটু আশ করছেন, আর তাছাড়া কোনো গ্যাপ পায়নি। আর সেখান থেকে যখন আমি আসলাম বাসায়, যখন আমার রেজাল্ট বার হলো, আমি রেজাল্টের কোনো খোঁজ খবর নিইনি যে আমার রেজাল্ট কি আসলো, কি অবস্থা, আমি পাশ করছি না ফেল করছি, আর ভবিষ্যৎ কি।
মারা গিয়েছে মেয়েটা?
মেয়েটা মারা গেছে ভাইয়া 2010 সালে।
ওর বাবা মা এখন কি করে?
ওর বাবা মা দুজনে বেঁচে আছে, ও মরার মতো বেঁচে আছে। মা নানা বাড়িতে থাকে, এখানে আর থাকে না আমাদের এখানে। ওদের যে ঘরটা, যে আঙিনাটা, শ্মশান, ওর মার কান্না, অর্থাৎ প্রতিদিন এমন মনে হয় যে কখনো যায় না ওর মা বাবা। আমি তো মনে করি যে সিনেমায় যে এও দেখছি আমি, ওর বাবা বেশ কিছুদিন গেছে ওর কবরটা আলোক করবে, একবার দেখবে সে তার মেয়েকে আসলে তার চেহারাটা কিরকম আছে, বা এত আব্বু আব্বু করে ডাকতো। কথাগুলো তখন আমার খুব মনে পড়তো, যে আমাকে বলতো পাশ করলে আমার কোথায় নিয়ে যাবা, কি খাওয়াবা, কি রঙের ড্রেস কিনে দেবা, কই কই ঘুরতে নিয়ে যাবা। তখন আমার এগুলো মানে আসলে বাঁচতে ছিল, আমাকে আর কোনো কিছু ভালো লাগতেছিল না, যে এটা কোনটা করলেন হ্যানত্যান। তা এরকম ইদানিং সময় দিন কাল যাচ্ছে বেশ কিছুদিন, মানে নিজে খুব একটা অপরাধী মনে হতেছে। আমি একা একা কান্নি, যখন ওর কথা মনে হয় আমার, যখন ওর কথাগুলো ভাবি একা একা চোখের পানি ফেলি, যেরকম একা একা আমি এগুলো করছি, আবার জ্বালাটাও একা একা ভোগ করি, কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। আবার মানে ওই আমার যে বন্ধুগুলো ওরা মানে ভয় খেয়ে গেছে, সেরকম কোনো কিছু একটা হয় বা হাদিজুদ্দোল্লা আমাদের কথা বলে যে ওরা আমাকে এই কথা বলছিল বা আমরা বলি ওদের সঙ্গে ওদের বিপদ হয়, ওরা একটু মানে দূরে দূরে আর কি। সেই সময় আমি পুরো একা, যখন বুগলাম অস্তমগড় থেকে গেলাম, তারপর ওরা কেউ আমার কাছে ফেরে না। এভাবে চললো, চলার পর মা হয়তো আমার কিছুটা বুঝতে পেরেছিল। পরার পর অথচ আমি ঢাকায় আসছিলাম, আবার রাগ করে বুগলাম অস্তমগড় থেকে আসে কিছুদিন বাড়ি থাকার পর ঢাকায় আপনার এসে প্রাথমিক অবস্থায় কাজের জন্য এসেছিলাম। অর্থাৎ সেই কাজটা কি, আমি মিরপুর 11:30 আসছি না, সে এক ফ্যাশনে চাকরি করার জন্য আসছিলাম, এসে 1700 টাকা খাওয়া বাবদ গন্ডি খাওয়া গেছি আমি, যে বাড়ি থেকে যে অভাবের মধ্যে টাকাটুকু নিয়ে এসেছিলাম যে একটা চাকরি করবো বা সংসারের অবস্থা এভাবে দেখতেছি আমি। এগুলেন দেখে আবার সংসারের অবনতি, মাও অসুস্থ, বাবাও অসুস্থ, সবাই অসুস্থ, এমন কি করি আমি সংসারের বড় ছেলে, এসএসসি পাস একটা সার্টিফিকেট আছে বা প্রশংসাপত্রটা আছে, যে কোনো একটা কাজ করে দেখি পাই কিনা।
আপনি ইন্টারমিডিয়েট পাস করতে পেরেছেন?
না, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার একটা সাবজেক্ট খারাপ হয়েছে। তবে এমনিতে এই সাবজেক্ট চারটে
মেয়েকে এরপরে আপনার ভালো লেগেছে?
মেয়েকে এরপর ভালো লাগে নাই, তবে এরপর একটা মেয়ে আমার সঙ্গে মানে অনেক বড় একটা মানে বার্গেটিং করছে, যে কথাটা আমার সহ্য হয় না, বাবা মাকে নিয়ে আমার কালে দিয়েছিল, তো ওর জীবনটা আমি প্রায় তামাকাশা করে দিয়েছি।
আবারও
আবারও
কি করেছেন আপনি?
ওকে ওর কাছ থেকে আমি মানে মিথ্যে বলবো না, যাহা বলবো তখন সত্য বলবো, তো এসেছি সব করতে বলবো। প্রায় 50,000 টাকার মতো ওর আমি লস করেছি, আর ওর জীবনের সর্বশ্রেষ্ঠ এক নারীর জীবনে যে সর্বশ্রেষ্ঠ ধন, সে ধনটুকু আমি কেড়ে নিয়েছি। অর্থাৎ ওর কথার আঘাতটুকু এতটুকুই সরছিল।
কি বলেছিল আপনাকে?
আমাকে তারপরে আমার নাকি বাবা নেই, মা নেই, আমি এই ধরনের কয়েকটা কথা বলছিল, যে কথার পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হয়েছি মানে ওর এই ধরনের কাজ করার। আর ওর মানে ভালোবাসতো মেয়েটা বলতো, ওর জীবনে নাকি ফার্স্ট লাভ। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে ওর সঙ্গে আমার ফোনে যোগাযোগ, সেটা কিরকম আমি না, আমার একটা ফুফাতো ভাই কামরুজ্জামান নাম ছিল, ও নাকি মেয়েটার সঙ্গে রিলেশন করবে, মাঝে মধ্যে ফোন দেয়, আবার মেয়েটার বাড়ি আমার নানা বাড়ি এলাকায়।
ওই মেয়েটার সাথে আপনার সম্পর্ক কতদিন ছিল?
কোন মেয়েটার সঙ্গে?
সেকেন্ড মেয়েটা, যে মেয়েটার সাথে, যে মেয়েটার আপনি জীবন বলতেছেন আপনার ভাষ্য মতো যে আপনি তামাক করে দিয়েছেন, সম্পর্ক কতদিনের ছিল?
সম্পর্ক প্রায় বেশি দিন না, প্রায় 6 মাস হবে।
এই সম্পর্কে থাকাকালীন আপনি টুম্পার কথা মনে পড়তো?
হ্যাঁ, প্রতি রাতে মনে পড়তো, প্রতিদিনে, প্রতি ক্ষণে, প্রতি সময়ে, আমার সব সময় মনে পড়তো যে আমি একটা ভুল করছি বা কি জন্য বলতে গেলাম, আমার সব সময় মনে পড়তো। আর
আপনার এই যে ভুল, এই যে পাপ, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত আপনি খুঁজে পান?
না ভাইয়া, আমি কোনো প্রায়শ্চিত্ত খুঁজে পাই না। তাছাড়া কি করবো, কি ভাববো, আমি কখনো মানে জীবনটা আসলে মানে অভিশপ্তের মধ্যে মনে হয় আমার পড়ে গেছে। আমি এখন অনেক সমস্যার ভিতরে, আমার পরিবারটা নিয়ে মনে করেন আজকে আমার পরিবার নিয়ে, আমি আমার বাবা মা ভাই সব নিয়ে আজকে আমি, আমাদের গ্রাম ছাড়া, এখন আমরা সবাই ঢাকা শহরে।
আপনি যাহা বলিব সত্য বলিব শ্রোতাদের জন্য কিছু বলবেন, যদিও ওরা আপনাকে মানে ফেসবুকে যা লিখছে তা পড়ে শোনাবার মতো না, কিন্তু আপনি ওদের জন্য কিছু বলবেন, বলার কিছু আছে?
হ্যাঁ, অবশ্যই বলার আছে আমার, যে আসলে যারা আপনার ফেসবুকে দর্শক আছে বা শ্রোতা আছে, আমি সেই ভাই আপুদের বলতেছি, আসলে আমি মন থেকে চাইনি যে পুম্পা এই ধরনের কোন একটা কাজ করবে বা ওর ভবিষ্যৎটা এইভাবে আমি অন্ধকারে ঠেলে দেব। আমি চেয়েছিলাম যে ওর বাবাকে শুধু একটু শাস্তি দেব, কিন্তু ও যে এত বড় একটা মানে অভিনয় করে আমার সারাজীবনের জন্য অপরাধী করে চলে যাবে আসলে আমি কখনোই বুঝিনি, আর না বোঝার জন্য আমার এই পরিণতি। তবে আমি আমার এই ভাইয়া আপু বন্ধুদের বলছি, তারা যাতে ভুল কখনো না করে, এই ধরনের কাউকে যাতে আশা না দেয়, কাউকে যেন স্বপ্ন না দেখায়, জীবনে যদি কাউকে ভালোবাসে বা জীবনে কাউকে প্রথম ভালো লাগে তাদেরকে যেন এই ধরনের কোনো কার্যকলাপ না করে, তাদেরকে স্বপ্ন দেখিয়ে যেন পিছুপা না হয়। কারণ আমাকে বলেছিল টুম্পা যে আমি প্রেম শিখছি তোমার সুখ দেখে, তুমি আমাকে প্রেম শিখেছো, যেরকম কাছে বসে মানে অল্প বয়সে কাছে বসে আমি প্রেম শিখাইলা সেই রকম মানে তুমি আমাকে সবকিছু শিখেছো, অর্থাৎ আমার যা কিছু আছে আমি সব তোমাকে উজাড় করে দিছি, আর মানে এই ধরনের অনেক কথা বলতো সে, কিন্তু আসলে আমি বুঝে নেই বা বুঝতেও পারিনি যখন ও মারা গেল যে আসলে আমাকে কতটুকু ভালোবাসে বা এতটুকু, তখন আমি অনুমান করতে পারছি যে আসলে আমি ভুল করছি। এখন তারপরেও মন আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে, পারলে যেন ও ক্ষমা করে। তবে আঙ্কেল চাইছে আমার কাছে আমার খবর আমার মুখ নেই, তারপরেও যদি তারা কখনো শোনে বা বোঝে যে বাই দা বাই আমার কারণে এইসব হচ্ছে, তারা যেন নিজের সন্তান মনে আমাকেই করে, তাতে ক্ষমা করে দেয়। কিন্তু আমি তাদের কাছ থেকে সারা জীবনের জন্য অপরাধী, যে তাদের যদি আর একটা সন্তান থাকতো বা ছেলেমে থাকতো আমাকে এতটুকু খারাপ লাগতো না ভাইয়া, কিন্তু তাদের আর কেউ নেই নিঃস্ব।
প্রিয় শ্রোতা, বলার ভাষা নেই, শুধু এটুকু বলবো যে অপরাধের ধরনগুলো যদি আপনি দেখেন, ওর যখন 16 বছর বয়স, আমি বলবো 16 থেকে 15 বছর বয়স, এবং মেয়েটার যখন 13 থেকে 14 বছর বয়স, সেই সময়কার ঘটনা, যদিও প্রেমের বয়স 3 বছর, দুজনেই বয় প্রাপ্ত হয়নি, একজনের মনে বিশেষ করে টুম্পার মনে অগাধ স্বপ্ন, যে মানুষটাকে সে তার স্বপ্নের মানুষ ভেবেছে, আর এই যে 16 বছরের যে হাদি, সেই হাদির মনে কখনো জিঘাংসা, কখনো রাগ, কখনো পরিকল্পনা, সবকিছুর ফসল যেটা, সেটা হচ্ছে টুম্পার দুনিয়া থেকে চলে যাওয়া। বেশ কিছু ভুল, একটা হচ্ছে হাদির সাথে তার চাচার যে ব্যবহার, সেই ব্যবহারটা খুব ছোট হাদি, বয়সের ছোট হাদি এটা মনে করে করা, কিন্তু এই ছোট হাদির দ্বারাও যে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এটা আমরা বড়রা অনেক সময় মনে রাখি না, এটা অবশ্যই বড়দের মনে রাখা উচিত। এক দুই নম্বর যেটা, সেটা হচ্ছে হাদি যে কাজটা করলো সে কাজটা করতে গিয়ে তার 3টা বছর সময় লেগেছে, এই 3টা বছরে হাদির মধ্যে ওই ধরনের প্ল্যান বা ওই ধরনের পরিকল্পনা বেঁচে থাকবে সেটা হওয়াটা একেবারেই অস্বাভাবিক ছিল। কিন্তু এখানেও পরিবার যদি তাদেরকে স্কুলিং করতে পারত, পরিবার যদি তাদেরকে বুঝতে পারত, বা চারপাশের বন্ধু যারা ছিল তাদের, তারা যদি তাকে সব পরামর্শ দিত, তাহলে হয়তো বা পরিস্থিতি অন্যরকম হতো। সবকিছুর মধ্যে একটা জায়গায় আমরা কোন ইকুয়েশন মেলাতে পারছি না, সেটা হচ্ছে টুম্পার এইভাবে চলে যাওয়া। পুরো বিষয়টি আপনার কাছে রেখে গেলাম, ও অপরাধ স্বীকার করেছে, ওর ক্ষমা চাওয়ার জায়গা অনেকগুলো, কিন্তু কেউই ক্ষমা করবে বলে আমার মনে হয় না, যদি ক্ষমা করেও দেয় টুম্পা কি ওকে ক্ষমা করবে? যে টুম্পা মৃত্যুতে মৃত্যুর আসনে শুয়ে থেকে ওকে বাঁচিয়ে গেছে, সে টুম্পাকে কতটা লাভ করত, কতটা ভালোবাসত ওকে, এটা যতদিন পর্যন্ত মনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত ও কি নিজে নিজেকে ক্ষমা করতে পারবে যদি টুম্পা ওকে ক্ষমা করে দেয়? আপনি কি পারেন নিজেকে ক্ষমা করতে?
কখনোই না ভাইয়া, আমার সবসময় মানে ওর কথা যখনই মনে হয় ভাবি যে আমি ক্ষমার যোগ্যই না, যে আমাকে ও এতখানি ভালোবাসত, আমার জন্য যদি ওদের বাসায় পিঠা তৈরি করতো, পিঠা আনতো, রাত্রে খাওয়াতো আমাকে ওখানে, তারপর আপনার ভাত মাছ মাংস যেটা হতো ও খাইতো, আমাকে এনে খাওয়াতো, আমি এগুলো বলতে পারি না ভাইয়া।
আমরা এই মুহূর্তে মুখোমুখি হচ্ছি আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি রয়েছেন আজকে, তিনি পুরো অপ্রিয় সত্যগুলো শুনেছেন আমাদের হাদির, আমরা তার ওপিনিয়নটা জানবো। একই সাথে আমরা বলতে পারি যে হাদিরা যেভাবে কাজগুলো করে বা যে কারণে করে, সেই যে মানসিক জায়গাতে কি ধরনের পরিবর্তনের কারণে এই জিনিসগুলো হয়, আমরা তার কারণগুলো জানবো এবং এখান থেকে বাঁচার উপায়টা কি হতে পারে, সেখানে কার কার কি ভূমিকা রয়েছে সেটাও আমরা জানবো। প্রিয় শ্রোতা, আমি আগেই বলেছি আমাদের সঙ্গে রয়েছেন
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, এবং তিনি আমাদেরকে শুনছেন, তার যে মূল্যবান মতামত সেটা আমরা শুনব।
আমরা চলে যাচ্ছি এক্সপার্ট প্যানেলের কাছে।
তো ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে পর্যায়ে?
জি, আমি গল্পটা শুনলাম, খুবই হৃদয়বেদনার কথা না? আমরা এগুলি আমি প্রতি ইয়াতে আমি যা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই যে শিশু লালন পালন করা বা বাচ্চাকে মানুষ করার ক্ষেত্রে আমরা বিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতি সেগুলি আমরা অনেকেই জানি না। আমরা ভুলে যাই যে আমরা যখন প্রাপ্তবয়স্ক হই তখনও যদি কটু কথা কেউ আমাদেরকে বলে, ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, সেটা আমাদের কত গায়ে আঘাত লাগে, আমাদের ইগুতে কত বড় প্রচন্ড আঘাত দেয়। এই কথাটা আমি একদম প্রথম আলোতে একটা লেখা, হয়তো আপনিও বা সবাই পড়ছেন কিনা জানি না, আমি সেখানে বলছিলাম যে আশেপাশের যারা মুরব্বীজন আছে তাদেরকে যে জিনিসটা সবচেয়ে সচেতনভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে তাদেরকে কখনই কঠোরভাবে কর্কশভাবে বা বিদ্রুপাত্মক ভাবে কোন রকমের সমালোচনা করা যাবে না, তুলনা করা যাবে না। এটা এটা তাদের ভিতরে ফ্যানের মতন লাগে, আমরা যেটাকে বলি ইগু, অনেকের নাম শুনেন, ইগুতে আঘাত লাগে, ইগুটা খুব বেশি মাত্রায় ট্রমা পেয়ে যায়। এই ট্রমা পরবর্তী একটা মানসিক সমস্যা থাকে, এটাকে আমরা বলি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। হ্যাঁ, শিশুদের জন্য এই ছোটখাটো তিক্ত এবং কটু কথা বা বিদ্রুপাত্মক কথাটাও ওই বড়দের কাছে বড় ধরনের যে আঘাত, সেই আঘাতটা তারা পায়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেটাই হচ্ছে ট্রমা। এই ট্রমাটা তার ব্রেনে ছেলে কোষে কোষে গিয়ে আঘাত করে, যার ফলে ওই যেটা বললাম পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটা হয়, তারা ওই স্মৃতিটা ভুলতে পারে না, ওই কষ্টটা অপমানটা তারা ভুলতে পারে না, সেটা বারবার তাকে তাদের কাছে জীবন্ত হয়ে আবার নতুন করে তাদের কাছে এটা অনেক সময় বেশি উঠে, এবং তখন তারা খুবই তীব্রভাবে হিংসাত্মক একটা পদ্ধতি, ভিনডিক্টিভনেস বা প্রতিশোধ নেওয়ার একটা তারা চেষ্টা করে থাকে। যে কাজটা হাদি করছে সেটা আমাদের সবাইকে বলে রাখতে, সে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা চাচা মামা যারাই আছেন তাদেরকে মনে রাখতে হবে, এই বয়সের এই সময়ে তাদেরকে আঘাত দেওয়া বা তাদের ইগুতে বড় ধরনের জখম হয়, ক্ষত তৈরি হয়, এরকম কথা যাতে আমরা না বলতে সশস্ত্র হই।
আমি তাজুল ইসলাম, একটা জিনিস যেটা আপনার সঙ্গে যোগ করতে চাই সেটা হচ্ছে যে ও তো পরবর্তীতে কত বড় ভুল করেছে সেটা তো আমরা দেখলাম, এবং ভুলের জায়গাতে ওর উপলব্ধিও আছে, কিন্তু একইভাবে হাদি যে মেয়েটিকে ভালোবাসলো, টুম্পা হাদিকে ভালোবাসলো এবং এক ধরনের এফেকশন তার মধ্যে তৈরি হলো, শেষ পর্যায়ে গিয়ে যে সুইসাইড করার যে ব্যাপারটা ঘটে গেল সেই জায়গাটা থেকে টুম্পাদেরকে বা টুম্পার মতো করে যারা চিন্তা করে তাদেরকে আপনার কি বলার আছে?
এটা আপনি ভালো কথা বলেছেন, টুম্পার মতো মেয়েদের জন্য আমাদের কিছু বাবার দরকার আছে, কথা বলার দরকার আছে। আমি আগেও বলেছি আত্মহত্যা প্রবণতা দুইটা সময় বেশি হয়, একটা হচ্ছে কৈশোর বয়সে আর একটা হচ্ছে বৃদ্ধ বয়সে। কিশোর কিশোরীরা, বিশেষ করে কিশোরীরা আত্মহত্যা বেশি করে। আত্মহত্যা দুই ধরনের আছে, একটা হলো প্ল্যান পরিকল্পনা করে আত্মহত্যা, আর একটা হচ্ছে ইম্পালসিভ আবেগতাড়িত হয়ে আত্মহত্যা। এই টিন এজ বয়সে যেটা করে তারা আগের তারিখে আত্মহত্যা করে, তাকে হয়তো কেউ ইফটিজিং করলো, তাকে অপমান করলো সেই জন্য করতে পারে, অথবা পরীক্ষায় ফেল করলো, মান সম্মান গেছে এই জন্য করতে পারে, অথবা প্রেমে যেটা এখানে হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে গেল, এই ধরনের দৈনন্দিন জীবনে যে সমস্ত বেদনাদায়ক ঘটনা ঘটে এই ঘটনাগুলো তাদের এত বেশি তীব্রভাবে প্রভাবিত করে যে তারা জীবনমুখী চিন্তা না করে জীবন বিধ্বংসী চিন্তা করে আসতেছে। সেই জন্য আমাদের সবাইকে আরেকটা ব্যাপার সচেতন করতে হবে, এটা হচ্ছে যে এই এই বয়সে ছেলে মেয়েদেরকে একটা জীবনমুখী শিক্ষা দিতে হবে। জীবন কিন্তু সামান্য একটা বেতনার জন্য, সামান্য একটা কষ্টের জন্য, অথবা কোনো কিছু হারানোর জন্য জীবন কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা না, জীবন অনেক বড়। এই বৃহত্তর প্রেক্ষাপটে জীবনকে যাতে আমাদের ছেলে মেয়েরা বা কিশোর কিশোরীরা বিষয় দেখতে পারে, এই যে চাপ সহনশীলতা, এই চাপ সহনশীলতা আমাদের অনেক কিশোর কিশোরীর ভিতরে থাকে না, সেটা কিন্তু তারাই কিন্তু এই অঘটনগুলি বেশি ঘটায়, আর বাকিরা কিন্তু এত ঘটে না। অর্থাৎ এই যে এরকম যারা ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ যারা রয়েছে তাদেরকে কিছুটা পরিবার থেকে অথবা প্রয়োজনে হলে মিডিয়া থেকে, আপনারা যেরকম বলছেন, তাদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া উচিত যে শিক্ষায় তারা জীবনমুখী শিক্ষা পাবে।
এবং একই সাথে পরিবারের পাশাপাশি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করবেন কিনা, যে স্কুল কলেজগুলোতেও এই ধরনের ব্যাপারগুলোতে সচেতন করাটা জরুরি, যে একটা জীবন নষ্ট করার জন্য দুনিয়াতে না, কারণ প্রত্যেকটা মোমেন্টই আসলে এক একটা অপরচুনিটি ক্রিয়েট করে, সুতরাং খারাপ কিছু জীবন এসছে বলেই আমি সুইসাইড করে ফেলবো এটা তো একেবারেই করা উচিত নয়। আপনার মতামত?
আপনি খুব খুব ভালো পয়েন্ট বলছেন, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আসলে এটা মা বাবা বা আত্মীয় স্বজন কিন্তু কেয়ার পাওয়ার কথা না, যে তার ছেলে মেয়েরা কতটুকু আবেগগত ভাবে ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু স্কুলে বোঝা যায়, শিক্ষকরা বুঝতে পারে। সেই জন্য বিদেশে কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু স্কুল কাউন্সিলার বা চাইল্ড চিলড্রেন কাউন্সিলার আছে, তারা কিন্তু ছেলে মেয়েদেরকে লক্ষ্য রাখে এবং তাদেরকে অনেকগুলি স্কিল, সোশ্যাল স্কিল শিখিয়ে দেওয়া হয়, অ্যাসার্টিভনেস ট্রেনিং শিখিয়ে দেওয়া হয়, যার ফলে তারা এরকম জীবনের ঘাত প্রতিঘাত, জীবনের অনেক রকমের হতাশার বেদনা অথবা কষ্টগুলিকে ধারণ করে নিয়েও তারা বৃহত্তর জীবনের প্রতি সম্মুখে আগে যেতে বা যাওয়ার মতন মানসিক শক্তি কাঠামো করতে পারে। সেই জন্য স্কুলে এবং পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে দায়িত্ব রয়েছে।
জি, অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং পুরো অনুষ্ঠান আপনি মনোযোগ দিয়ে শুনে আপনার যে মূল্যবান মতামত দিয়েছেন সেটার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
আপনাকে এবং শ্রোতাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে হাদির জীবনের অপ্রিয় সত্য। হাদির জন্য কি বলার আছে? হাদির জীবনও একটা মূল্যবান জীবন এবং সেই জীবনটিও অন্যায়ভাবে নষ্ট হয়ে যাক, সেই জীবনটিও কারো অবিচারের শিকার হোক সেটা আমরা চাইব না। হাদি আজকে যে কাজটি করেছে সেটা হয়তো হাজারটা প্রেমিকার মনের চোখ খুলে দেবে। একই সাথে আমরা এটাও বলতে চাই, তুমপার মতো যারা আছেন তারা দয়া করে এমন ভুল করবেন না। জীবন স্বর্গীয় উপাদান, প্রত্যেকটি মানুষের সৃষ্টিকর্তার অপার সুন্দর সৃষ্টি, জীবন দিয়েছেন সৃষ্টিকর্তা। সামান্য একটা ভুলে, সামান্য ইমোশনে, সামান্য আবেগের জায়গাটা থেকে এই জীবনকে যারা নষ্ট করে দেয় তারা যে কত বড় পাপ করেন, কত বড় অন্যায় করেন, সেটা হাদির জায়গাটা থেকে আপনি উপলব্ধি করলে কিংবা আজকের এই অপ্রিয় সত্যগুলো শোনার পরে নিজের জায়গা থেকে উপলব্ধি করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। জীব হত্যা যেমন মহাপাপ, ঠিক একই জায়গা থেকে আত্মহত্যাও মহা মহাপাপ। আমরা কেউ যেন কখনো এই পাপটা না করি। শেষ হচ্ছে হাদির জীবনের অপ্রিয় সত্য। একটু পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব অন্যান্য সেগমেন্ট নিয়ে। হাদিকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। এবং প্রিয় শ্রোতা, আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি ফেসবুকে, অসংখ্য অসংখ্য আহাজারি পেয়েছি ফেসবুকে। আমরা কিছু কমেন্টস পড়তে চাই আমাদের ফেসবুক থেকে। লিমা লিখেছে, টুম্পার কথা ভেবে খুব কান্না পাচ্ছে। তুষার লিখেছে, হাদি সত্যিকারের ভালোবাসা হারিয়েছে। ইমন লিখেছে, হাদি অন্যকে যন্ত্রণা দিতে গিয়ে সে যন্ত্রণায় নিজেই এখন জ্বলছেন এবং সারাটা জীবন ধরেই তিনি জ্বলবেন, এটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। রোকসানা লিখেছে, হাদির প্রতি প্রচন্ড ঘৃণা হচ্ছে তবে দোষ স্বীকার করায় কিছুটা মায়াও লাগছে। মুহিত লিখেছে, ছোট্ট একটা প্রতিশোধ ভাবনা একটা জীবন একটা পরিবারকেই ধ্বংস করে দিয়েছে। রাইসা লিখেছে, হাদি কি পারবে তার চাচা চাচির সন্তানের মতো হয়ে থাকতে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং একই সাথে আমরা এই প্রশ্নটি করতে চাই, তার চাচা চাচি পারবে হাদিকে নিজের সন্তানের মতো মেনে নিতে? অসম্ভব। ঈশিতা লিখেছে, হাদির প্রতিশোধ নেওয়ার প্রবণতা খুবই বেশি, এটা থেকে তার সরে আসা উচিত। আমরা এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি। আপনারা যদি কমেন্টসগুলো দেখতে চান, উপলব্ধি করতে চান মানুষের উপলব্ধিগুলো কি এই হাদির জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার পর, আপনারা চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। যাওয়ার পরে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, তাহলে আপনি আপনার পেজটিতে নিয়মিত যাহা বলিব সত্য বলিবর আপডেট পাবেন এবং একই সাথে আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি যে এইখানে এসে, এই মঞ্চে এসে অনেক বন্ধুরই বসার সুযোগ হয় না,
বিভিন্ন কনস্ট্রেইন অসুবিধার কারণে, কিন্তু আপনাদের জন্য আমরা আরো বেশ কিছু মাধ্যম রেখেছি। আপনারা চাইলে আমাদেরকে চিঠি লিখতে পারেন, আপনারা চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমরা ইমেইল করার অ্যাড্রেসটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আমাদেরকে ইমেইল করার ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com। আবারও বলি jbsb8920@gmail.com। চিঠি লিখতে পারেন যেমনটা চিঠি লিখেছেন আমাদেরকে কামরুল। কামরুলের চিঠি আমরা একটু পরে আর্য সুমনের কাছ থেকে শুনবো, তবে তার আগে বলতে চাই চিঠি লেখার ঠিকানা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে লিখবেন খামের উপরে আমাদের অনুষ্ঠানের নাম যাহা বলিব সত্য বলিব, তারপর আমাদের স্টেশনের নাম এবিসি রেডিও FM 89.2 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ট্রেড সেন্টার কারওয়ান বাজার ঢাকা। প্রিয় শ্রোতা চলুন কামরুল কোন অনুসূচনা থেকে আজকের এই চিঠিটি লিখেছে সেটা আমরা শুনি আর যে সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব।
কামরুল হাসান এক আদর্শ মায়ের অবাধ্য সন্তান আমি। ভাই বোনদের মধ্যে সবার ছোট বলে অনেক আদর পেয়েছি। মা অনেক কষ্ট করে টাকা উপার্জন করত, যে টাকায় আমাদের পুরো সংসার চলত। এক গরিব মায়ের সন্তান হওয়া সত্ত্বেও মা কখনো আমাদের অভাব বুঝতে দেননি। মা চাইতো আমরা ভাই বোনরা লেখাপড়া শিখি। মা আমাকে প্রতি মাসে প্রাইভেট পড়ার জন্য টাকা দিত। আমি প্রাইভেট না পড়ে সে টাকা দিয়ে বন্ধুদের সাথে আনন্দ করে বেড়াতাম, এমনকি আমি ঘরের চাল চুরি করেও বিক্রি করে দিতাম। মা এখনো সে কথা জানেন না, কিন্তু আমি যখন পরীক্ষায় খারাপ করলাম তখন মা কেঁদেছিল। এরপর থেকেই আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি শপথ নিয়েছি আর কোনোদিন মাকে কাঁদাব না। আর এক্ষেত্রে যাহা বলিব সত্য বলিবতে আসা অতিথিরা আমাকে সাহস যুগিয়েছেন, তাই আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।
যাহা বলিব সত্য বলিব। কামরুল আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই উপলব্ধির জন্য, এবং এই ছোট্ট উপলব্ধিটি আপনার মতো করে যারা ভুল করেন আমাদের এই সমাজে তাদের যদি উপলব্ধি জাগাতে পারে তবেই আমরা মনে করি যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা মঞ্চের পর্দা নেমে যাচ্ছে যাহা বলিব সত্য বলিব, কারণ সময় শেষ। আবারও হাজির হয়ে যাব আগামী রবিবার ঠিক রাত 11:20 আমার টিম আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুকে সাথে করে নিয়ে, তবে তার সাথে অবশ্যই একজন অতিথিকে সাথে করে নিয়ে যিনি তার জীবনের অপ্রিয় সত্য ভুল এবং অপরাধগুলো লাখো মানুষের সামনে স্বীকার করবেন, ক্ষমা চাইবেন এবং তার যে শাস্তিগুলো হয়েছে সেগুলো সে আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে সচেতন করবেন। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর সাথে থাকুন, সর্বোপরি যাহা বলিব সত্য বলিব সাথে থাকুন। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু হ্যালো 8920 টিম। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.